দুর্গম পাহাড়ি এলাকার রাতগুলো কিরকম হয় কেবল সেই পাহাড়ি এলাকার লোকেরা জানে। আর সেই পাহাড়ি এলাকার লোকের বাইরে যদি ওই দুর্গম এলাকায় কারোর প্রবেশ হয়, যে ওই দুর্গম এলাকার ব্যাপারে জানেই না কোনো কিছু, তাহলে সে মুহূর্তের ভিতরে যেমন পথ হারাবে তেমনি তার সামনে অগণিত বিপদ আসবে। আর যদি সেই ব্যক্তি ওই বিপদকে খোঁজার জন্যই সেই বিপদ সংকুল জায়গায় এসে পৌঁছায়, তখন করার কি থাকে? একটা মেসড আপ সিচুয়েশন তৈরি হয়। আর ওই সিচুয়েশনে নিজে নিজে মাঝে মাঝে কোরবানি হতে হয়, নয়তো নিখোঁজ হতে হয়, নয়তো কোথাও হাত পা ভেঙে পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় ভয়ঙ্কর মৃত্যুর জন্য। আর মরার পরে কখনো এমনও হয় যে জিন্দা অবস্থায় পোকামাকড় কামড়াতে শুরু করে, আর মরে গেলে তো কথাই নেই, জমুনের ওই হালই হয়। কারণ আমি জানতাম না কোন দুঃখে ওই দিন ওই জায়গায় গিয়েছিল, মানে তখন জানতাম না, কিছুটা হালকা জানতাম যে কাকে জানি খুঁজছে। এখানে দুটো সমস্যা রয়েছে, যে সেই দুটো সমস্যার কথা আমি বলবো না, আমি ঘটনার কথাই বলব। ওই জঙ্গলের ভিতরে যখন ওই ওই পাহাড়ি এলাকায় ওই জঙ্গলে যখন ওই ত্রিমুখী রাস্তার সামনে এসে সে পৌঁছে গিয়েছিল, হয়তো ভেবেছিল যে ওইখান থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু পথ ভুল হয় না জঙ্গলের। জঙ্গলে মানুষ দিক হারিয়ে ফেলে, যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে রাস্তা মানুষ খুঁজে পাবে কোন জায়গা থেকে, তার উপরে অন্ধকারে। ওই তিন রাস্তার বর্ডারে এসেছিল ঠিকই, কিন্তু আবারও ও ফাঁদেই পাদায়, তারপর থেকে ও নিখোঁজ। ঝুমুন নিখোঁজ প্রায় 2-2.5 দিন। ওর ম্যানেজার যে ওর ওই দোকানগুলোর দায়িত্ব নেয়, সে আমাকে ফোন করে জানায় যে বস 2-3 দিন মিসিং, ওনার কোনো খবর নাই। উনি শুধু যাওয়ার সময় বলেছিল, মানে একটা সিক্রেট কথা পরে বলবো আপনাদেরকে, যে সে ওইখানে গিয়েছে, এরপরে যদি তার কোনো খোঁজ খবর না পাওয়া যায় 2 দিন তাহলে আপনাকে জানাতে বলছে। যখন ওই ম্যানেজারের ফোন আমার কাছে আসে, ততক্ষণে আমি বুঝতে পেরেছি যে ও কত বড় বিপদের মধ্যে পড়ে গেছে। আর যখন আপনি এমন বিপদসংকুল জায়গায় যদি আপনি 1 ঘন্টার ভিতরে হারিয়ে যান, আপনাকে মানুষও খুঁজে বের করতে পারবে না। আর এটা দেশের এমন এক জায়গা যে জায়গায় সীমানা মিলে এমন একটা জায়গা, এবং সেখানে পাহারাও নেই। হ্যাঁ, যা চলাফেরা করা তারা হয়তো রাস্তাঘাট চিনে, কিন্তু তারা সেই এলাকার লোক, কিন্তু পাহাড়ের ওই এলাকায় ওই জায়গায় ওই ওই ঘন জঙ্গলে মানুষ বসবাস করে না। যারা করে আবার তারা মানুষ ঠিক হলেও তারা অন্যরকম মানুষ। ওই সমস্ত জায়গায় একটা মানুষের খুঁজে বের করা কত কঠিন জানেন, কল্পনা করতে পারবেন না। জুমন মিসিং প্রায় 2-3 দিন, খবরটা পেলাম বুঝলাম, কিন্তু জানার পরে কি ফেলে দেওয়া যায়? আমি ওর প্রতি দায়বদ্ধ, মানে আমি কেন বলছি আমি ওর প্রতি দায়বদ্ধ, এই জন্য আমার জন্য অনেক কিছু করেছে। আমি বলতে দ্বিধাবোধ করব না যে আমি বেশ কয়েকবার বলেছি এবং এখনো বলি, ওর মারা যাওয়াটা ও ডিজার্ভ করে, যত বেশি দিন বাঁচবে তত ওর জন্য বেশি কষ্ট, তত বেশি কষ্ট ওর জন্য। আমি দিগন্ত তারাকে ডাক দিই, কারণ তখন দিগন্তের তারা ছাড়া কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না, কারণ একজন ট্র্যাকার, দেখুন তো তার একটা স্পেশালিটি আছে, ও একজন ট্র্যাকার, ও যদি নিজের সেন্সটাকে ধরতে পারে তাহলে ও খুব সহজে একজনকে খুঁজে বের করতে পারে। কিন্তু ব্যাপারটা ঠিক এরকমই, ঘরের গাদায় যদি সুই হারিয়ে ফেলেন আপনি, এত সে সুই খুঁজে পাবেন না। গোটা জমিনের উপর একটা মানুষ যদি নিখোঁজ হয়ে যায়, তা যদি কোনো ট্রেস না থাকে কোথাও, তাকে আপনি খুঁজে পাবেন না। হয়তো খুঁজে পাওয়া যেতে পারে কোথাও, যেখানে হয়তো তার ডেড বডি পড়ে রয়েছে, হয়তো এরকম কোনো জায়গায়। প্রথমে দিগন্ত তারা রাজি হয়নি, কারণ দিগন্ত তারা ওকে দেখতে পারে না, এর আগে অবশ্য বেশ কয়েকবার ওকে মারার চেষ্টা করেছিল, দিগন্তে তার নিজস্ব পার্সোনাল রিজন আছে। কিন্তু আমি তাকে বলেছিলাম এবং দিগন্তে তারা নিজেও জানে যে আমি কতটা দায়বদ্ধ, কতটা দায়বদ্ধ। আমি আমাদের সকল কনভারসেশনটি করার পরে আমি রওনা দিই। রওনা দেওয়ার পথে আমার একটা কথা স্পষ্ট মনে রয়েছে, সেটা হচ্ছে যখন আমি বাসে ছিলাম কেন জানি মনে হচ্ছিল যে এই যে এখন যে অ্যাডভেঞ্চার মানুষ পছন্দ করে, এই অ্যাডভেঞ্চার তো আমার জন্য একটু বিপদের ব্যাপার। কিন্তু আজ মনে হচ্ছে যে বিপদ, এই অ্যাডভেঞ্চারের এই বিপদ, এটা আরো ভয়ঙ্কর হতে পারে। কারণ আমার ভেতরে না আমি তো আপনাদেরকে অনেক কথা বলতে পারিনি, আমার ভেতরে অনেক কিছু কাজ করে। কেন জানি মনে হচ্ছিল আমি যেখানে যাচ্ছি সেখানে সে আমার অপেক্ষা আছে। কে বলবো, বললাম না, আমি অনেক কথা বলতেই পারিনি। আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছু ঘটে, আমাদের মনে থাকে না, কিন্তু আমার থাকে, এই জন্য আমি বলতে পারি। ওই বাসের ভিতরে একটা অশান্তি কাজ করছিল আমার, তারপরও আমি নামি। কিন্তু সেই দিন তো আর ওই এলাকায় প্রবেশ করা সম্ভব না। সেই দিন পার করে পরের দিন যখন ওই এলাকায় প্রবেশ করার জন্য ঠিক বিকালের দিকে বের হলাম, আমরা প্রবেশ করি ওই এলাকাতে। কিভাবে প্রবেশ করবো ওই এলাকাতে? আমরা এমন নয় যে ওই হোটেলে থাকবো, অন্য কোথাও থাকবো, সেই ব্যবস্থা নেই। কারণ যে জায়গায় যাব সেই জায়গাটা যে সাধারণ মানুষ যে জায়গায় থাকে তার চেয়ে তো কয়েক কিলোমিটার দূরে, এবং এই কয়েক কিলোমিটার আমাকে হাঁটতে হবে। এই কয়েক কিলোমিটার বললে আপনারা জায়গা চিনতে পারবেন, এই জন্য বলবো না। এই কয়েক কিলোমিটার ভেতরেই জুম্মন গিয়েছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই তুমি একা যাবা, আমি জীবনও রাজি হব না যদি দিগন্ত তার না থাকত। কারণ এখানে জঙ্গলে টিকে থাকতে হবে আমাদেরকে, জঙ্গলে কেউ নেই যে আমাদেরকে সাহায্য করবে, কেউ নেই। ওই একটা মাত্র সাহস হচ্ছে দিগন্ত তারা। এটা সত্যি কথা, যদি সে রাস্তা না দেখে তাহলে সেটা সম্ভব না। জঙ্গলের অন্ধকারে যখন আপনি একা থাকবেন তখন বুঝতে পারবেন কত ভয়াবহ লাগে। কিন্তু আমার একা লাগেনি, আর আমি দিগন্ত তারাকে বলেছিলাম যে তুমি আমার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। এর বাইরেও আমি অ্যাংজাইটির ওষুধ খেয়ে নিয়েছিলাম যাতে করে আমার ভিতরে অ্যাংজাইটি বেশি কাজ না করে। ওই এক রাত পার হয়, আমরা সেখানে যে পৌঁছাতে পারিনি, বিশ্রামের দরকার ছিল অনেক। কিন্তু ওই সমস্ত জায়গায় ঘুম হয় না, ঘুমানো সম্ভব না, চোখ জ্বালাপোড়া করছিল। দিনের বেলা জিরাচ্ছিলাম, পানি প্রায় শেষের দিকে আমার, পানি আসলে আমার প্রায় শেষের দিকে, কিন্তু কিছু করার ছিল না। আমাকে আরো অনেক ভেতরে যেতে হতো। মাঝে মাঝে আমরা এরকম লোক দেখতে পাই যারা এতটা ডেডলি, মানে দেখো তো, তারা আমাকে দেখে আমাকে শুধু বলেছিল একদম চুপ বসে পড়ো। দুজন তিনজন লোক গেল যারা আমাদের দেশের মানুষ না, ওদের পক্ষে এখানে একটা মানুষকে মেরে কেটে ফেলে রাখা একদম সহজ। কারণ রাতের মধ্যে ওই মানুষের শরীরটা আর শরীর থাকবে না, তখন ওইটা প্রাণীদের খাবারের বস্তুতে পরিণত হবে তখন। এই জন্য এখানে কেউ মরে পড়ে থাকলে তার কঙ্কালটা হয়তো আরো অনেক দূরে পাওয়া যেতে পারে, কারণ ওই পশু পাখি খেলাধুলা করতে করতে ওই হাড় করে দিয়ে ওদিক নিয়ে যাবে, বাকি কোনো কিছু কোনো অস্তিত্ব থাকবে না। এই শহরে বসে কখনোই গোটা দুনিয়াকে দেখা যায় না, গোটা দুনিয়াকে স্পর্শ করা যায় না। ওই গোটা দুনিয়া দেখার বা স্পর্শ করার চেষ্টা আমাদের সবার পক্ষে করা সম্ভব না। দ্বিতীয় দিন যখন রাতে আমরা রওনা দিই, মানে জঙ্গল বিকালবেলায় অন্ধকার, গোটা দুপুরে অন্ধকার থাকে কিন্তু অত অন্ধকার না, আলোকিত থাকে, কিন্তু ওই সময় ওই জায়গাটা আরো কারো অন্ধকার হতে লাগলো, তখনও কিন্তু বাইরে বিকেল। এবং দিগন্ত তারা আমাকে বলছিল যতটুকু ও স্নিফ করতে পারে, মানে যতটুকু শুকতে পারে, ওই শুক মানে ওর শুকার উপরে নির্ভর করে ও রাস্তাটা কোথায় পাচ্ছে। বললাম না, আসমানে উঠে একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না সহজে। রাতের বেলা আমরা এমন একটা বর্ডারে এসে পৌঁছালাম যে বর্ডারটা অদ্ভুত। ওটা একটা ত্রিমুখী বর্ডার। ওই বর্ডারে আসার পরে রাতের বেলা আর কি, আমার সাথে টর্চ ছিল, তো ওই টর্চের অবস্থা ততক্ষণে খারাপ, আমার ব্যাগে অনেকগুলো টর্চ ছিল কারণ আমি জানতাম যে টর্চ লাগতে পারে। ওইখানে একটা পাতার নিচে আমি একটা হাত দেখতে পাই, বাচ্চাদের হাত, 7-8 বছরের হাত, কিন্তু পুরো হাত একদম কালো, হাত বলতে 3-4টা আঙুল বেরিয়ে আছে। যখন আমি হাত দেখলাম, আমি দিগন্ত তারাকে কিছু বলার আগেই হাতটা টান দিল এবং মুহূর্তের ভিতরে কেউ খুব দ্রুত অন্যান্য পাতাগুলোর উপর দিয়ে খুবই দ্রুত সরীসৃপের মতো ট্রাভেল করে চলে গেল। লাইট মেরে সেই জায়গা দেখা সম্ভব না। আমি এমন এক জায়গায় যেখানে আমার এক প্রবল শত্রু বিদ্যমান। সেই শত্রুর নাম মনে আছে আপনাদের? মনে নেই? যদি মনে থাকে তাহলে ভালো, আর যদি মনে না থাকে তাও বলি, ওরা হচ্ছে খচ্চর বাহিনী। এই সমস্ত দুর্গম এলাকায় ওরা থাকে, কারণ এই দুর্গম এলাকা ওদের জন্যই। এই সীমানা হচ্ছে খচ্চর বাহিনীর। সামনে আরো দুইজন, একজনের পরিচয় সম্পর্কে আমার খুব ধারণা কম, কিন্তু আরেকজনের ব্যাপারে আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে। অতি ছোট আমার, যেমন খচ্চর বাহিনী তেমন সেও আমার অতি ছোট। এই শত্রুতা হয় মানুষের জন্য, মানুষের জন্য কিছু করতে গেলে ওই শত্রুতা দাঁড়িয়ে যায়, এতে আমি আশ্বস্ত অনুভব করি না, কোনো মতেই না। তখন একদম ঘুটঘুটে অন্ধকার, আর গোসল না করার কারণে প্রচন্ড চিটচিট লাগছিল। এছাড়া যে মশা কামড়ের হাত থেকে বাঁচার জন্য যেহেতু ওই অয়েন্টমেন্ট মানে মলম ব্যবহার করতে হয়, ওটা আরো বেশি চিটচিট করে দিয়েছিল আমাকে, এবং মন মেজাজ ততক্ষণে অনেক খারাপ হয়ে গিয়েছে আমার। যে বর্ডারে আমরা দাঁড়িয়ে রয়েছি ওই বর্ডার থেকে আরো কিছু দূর আমরা সামনে রাতে বেলা এগোই, একটা পর্যায়ে এমন এক জায়গায় এসে পৌঁছাই যে জায়গাটা অন্ধকারের ভেতরে তো অন্ধকারই, কিন্তু লাইট মারলে কেন জানি আমার কাছে মনে হয় এটা একটা দিঘির মতো, কিন্তু দিঘি না, এই জায়গাটা নিচু, একদম খাড়াভাবে নিচের দিকে নেমে গিয়েছে। অনেকটা মনে হবে যে এই উঁচু জায়গার মধ্যে কেউ দিঘি তৈরি করেছিল, সেই দিঘির পানি গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে সেখানে বন জঙ্গল উঠে গেছে। আশা করি বোঝাতে পারলাম। দেখুন তো, তারা আমাকে বলেছিল ঠিক এই সমস্ত জায়গার ভেতরে কখনো কখনো পানি থাকে অনেকদিন, এখানে পানি অনেকদিন ধরে নেই, এটা একদম স্পষ্ট যে এখানে পানি অনেকদিন ধরে নেই। আমরা ওটাকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম, পাশ কাটিয়ে একটা পর্যায়ে এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যে জায়গাটা একটা গাছ, ওই গাছের নিচে একটা পাথর, এবং পাথরটাকে উল্টো করে দেওয়া। কেন উল্টো? কারণ ওই পাথরে একটা নকশা আঁকা, এবং আমি ওই নকশা দেখে চিনতে পেরেছি, আপসাইড ডাউন নকশা এটা, কিন্তু এটাকে সোজা করে রাখা হয়েছে, থাকার কথা উল্টো। নকশা উল্টো থাকা মানে এই নগরী, এটাই সেই নগরী যেই নগরে ওরা থাকে, যে নগরে ওদের বাস। আমরা সেই নগরে জুম্মন এদের খোঁজে এসছে, এদের খোঁজেই। যে নগরের সামনে আমরা, সেই নগরের প্রবেশদ্বার হচ্ছে ওইটা। দিগন্ত তারা আমাকে বলল, তুমি ঠিক যে জায়গাটায় আছো, তুমি জানো না এখানে 17 বছর বা শত শত বছর, 17 বছর না, শত শত বছর আগে এই জায়গাটা কি ছিল। আমি বললাম কি, তখন যেটা বুঝতে পারলাম যে দিগন্ত তারা তার দেখার চেষ্টা করছে কেন ঘটেছে কি বা কোন সালে বা কখন। তখন দিগন্ত তারা কিছু সময় পরে আমাকে বলল, তুমি এখন যে জায়গায় বা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা ট্রেড রুট, অনেক আগের ট্রেড রুট। ট্রেড রুটের অর্থ হচ্ছে এটা একটা বাণিজ্যিক পথ ছিল। আমি জিজ্ঞেস করলাম, ছিল কিন্তু এখন তো এর কোনো ছিটাফোটাও বোঝা যায় না। দেখুন তো তারা বললো, ছিটাফোটা বুঝবে কিভাবে? তারপরে সে আমাদের একদিকে ইশারা দেয়, সে আমাকে বললো যে আমি এখানে আসার পর চারপাশকে ভালো করে দেখতে পাচ্ছি। তারপরে সে আমাকে যেদিকে ইশারা দেয় ওই দিকের উদ্দেশ্যে সে আমাকে বলেছিল, ঠিক ওইখানে যদি যাও তুমি মাটির নিচে কাউকে পাবে না, কিন্তু ওইখানে মাটির নিচে শত শত কবর রয়েছে, ওদিক থেকে শুরু করে ওদিক, তারপর সে নির্দিষ্ট কিছু দিক আমাকে দেখালো। আমি বললাম, কাদের কবর? সে তখন আমাকে বলল যে ট্রেড রুটের কথা তোমাকে আমি বলছি, যে ট্রেড রুটের উপর আমরা দাঁড়িয়ে, এই ট্রেড রুটের আশপাশে এক বিচ্ছিন্ন ঠগিদের দল ছিল, বিচ্ছিন্ন ঠগিদের দল। এই ট্রেড রুটের আশপাশে তারা প্রায় 8 থেকে 9 মাস ছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপরে? দেখুন তো, তারা আমাদেরকে তাকিয়ে শুধু এইটুকু বলল, এই 8-9 মাসে ওরা যতটুকু পেরেছে ততটুকু ক্ষতি করেছে, যতটুকু খুন করা সম্ভব ততটুকু খুন করেছে, শিশু কিশোর ছোট সন্তান সহ কাউকে ওরা জীবিত রাখেনি। ওদের একটা ট্রেডমার্ক ছিল, ওরা কোমরের হাড় ভেঙে দেয়। ওরা বিশ্বাস করত পেট না কেটে দিলে যদি এইভাবে হাড় ভেঙে দেওয়া হয় তাহলে লাশ ফুল উঠবে না, লাশ ফুলে না উঠলে মাটিও ফুল উঠবে না, এটা ওরা বিশ্বাস করত। এই ট্রেড রুটের আশপাশে প্রচুর ঠগিদের হামলা হচ্ছে, শতাধিক হামলা এরকম। ঠিক ওই সময় আমার চোখের সামনে অন্ধকারের ভিতরে এই প্রথমবার একটা লাশ ঝুলে পড়ল। যে লাশটা ঝুলে পড়ল ওই লাশটা মানে কিছুক্ষণ আগে আমি যে লোক দেখেছি তাদের মতো নয়, তাদের মতো বর্ণ নয়, রং নয়, ওরকম কোনো কিছু না। আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করলাম যে আমি এটা কি দেখতে পাই আমার চোখের সামনে। দিগন্ত তারা তখন আমাকে বলছিল, আমরা এখন এমন এক জায়গায় যে জায়গায় মাটিতে অনেক কিছু আছে, মাটি এখন সব দেখাবে তোমাকে, এমনকি ওদেরকেও দেখাবে যাদের খোঁজে আমরা এসেছি, আবার ওরাও তোমার সামনে আসতে পারে। আমি অবাক হয়ে তা দেখছিলাম, শুধুমাত্র দেখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি দিগন্ত তারাকে বললাম, আমাদের এখান থেকে কি সরা উচিত? দিগন্ত তারা বলল, হ্যাঁ, কিন্তু সরে যাবে কোথায়? সামনে যে দিঘিটা আমরা প্রায় শেষ করে ফেলেছি পার হওয়ার জন্য, এর সামনে সেই পিপল সংকুল জায়গা, তোমার সেই পুরনো এক শত্রু যার আবাস রয়েছে এখানে। আমি জানি আমার সেই পুরনো শত্রু কে, এবং জানি তার আবাস ওইখানে কেন, আবাস মানে সে ওইখানে থাকে কেন, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে আমার আরেক শত্রু, আমার আরেক শত্রু খচ্চর বাহিনী। কিছু একটা হলো, কি হলো সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি আমার ওজন হারিয়ে ফেলেছি এবং আমি নিচে পড়ে গিয়েছি। কত ফিট নিচে পড়ে গিয়েছি সেটা আমার মনে নেই, সেটা কোনো মতো জানা সম্ভব না। আর ব্যথা বেদনার কথা বাদ, এটা দিগন্ত তারা নজরে আসেনি, কারণ ও হয়তো জানত না যে আমি ওদিকে কদম দিব, তাই পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার পরে আমার কেন জানি মনে হয়েছিল যে দিগন্ত তারা আমাকে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু সেখানে দিগন্ত তারা ছিল না। কে আমাকে টেনে তোলার চেষ্টা করেছে সেইটাও আমি জানি না, কারণ দিগন্ত তারা শুধু আমাকে দেখেছে নিচে পড়তে, নিচে সে আমাকে শুধু পড়তে দেখেছে, কিন্তু সে আমার দিকে এগিয়ে আসেনি। সে মনে করেছে যে আমি ন্যাচুরালি যেইভাবে উঠে দাঁড়াই ওইভাবে উঠে দাঁড়াবো, কিন্তু যখন সে বুঝতে পারে যে আমার সাথে ধস্তাধস্তি হচ্ছে কারোর, সে তখন নিচে নেমে আসে এবং সে আমাকে ছেড়ে চলে যায় যে আমার সাথে ধস্তাধস্তি করছিল, ওই সময় চেপে বসার চেষ্টা করছিল আমার উপরে। আর এখানকার মাটির ঘ্রাণ অন্যরকম, মাটির আসল ঘ্রাণ অন্যরকম, এখানকার বাতাসের ঘ্রাণ অন্যরকম। দেখুন তো, তারা যখন আসে তখন আমি ওখানে উঠে দাঁড়াই। সমস্যা হলো যে আমি নিচে, এখন এটা আরো নিচু একটা জায়গা, যেতে হবে আরো সামনে, কারণ দেখুন তো তারা যেভাবে গন্ধ শোকার বা সেইভাবে সেই পদ্ধতি সে মেনটেন করে সে যেটা বুঝতে পারছে, কাছে অবশ্যই কিন্তু আরো যেতে হবে। এবং ওই সময় আমি অদ্ভুত ভাবে বাতাসে এক ধরনের হামিং এর শব্দ শুনতে পাই, হামিং। এই হামিংটা আমার অতি পরিচিত, আমি এই হামিংটাকে চিনি, এই হামিং এর ব্যাপারে আমি জানি। যখন আমি এই হামিংটা শুনতে পাই, হামিং মানে এরকম আর কি, আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করেছিলাম যে সে শুনতে পায় কিনা, সে বলেছিল সে শুনতে পায় এবং সে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে পারে এটা কি, 4 নাম্বার এন্টিটি। বলেছিলাম না যেখানে ত্রিমুখী সংঘর্ষ করতে পারে আমার 3 শত্রু এখানে বিদ্যমান, তো এখন যে চতুর্থ জনের উপস্থিতি টের পাওয়া যায় সে কিন্তু আমার শত্রু বলা যায় আবার বলা যায় না। বলছি কেন, যেগুলো তারা তাকে ধরার জন্য চেষ্টা করত, কিন্তু আমি তাকে বললাম যে দেখো ওকে ধরার দরকার নেই, ও যেহেতু আমার আশপাশে আছে, তুমি এক কাজ করো, তুমি ওকে খোঁজো, আমি এখানেই থাকবো, ও আমার কাছে আসবে, ওকে আমার কাছে আসতে দাও, তুমি যাও। সে আগের দিন হলে হয়তো চেত না, কিন্তু এখনকার আমি এই হিসাবটা আলাদা। তখন সে আমাকে বলল ঠিক আছে সে যাচ্ছে। যখন দিগন্ত তারা সেখান থেকে চলে গেল, এই খুট খুটে অন্ধকার, এই খুট ঘুটে অন্ধকারের ভিতরে আমি একা ওইখানে দাঁড়ানো, টর্চ লাইট জ্বালানোর দরকার মনে করিনি আর, কারণ আমি যার প্রেজেন্স এখানে টের পাই তাকে আমি চিনি। আমার একটা অদ্ভুত নাম আছে, ডাকনাম, কিছু কিছু মানুষ আমাকে এই নামে ডাকে, কিন্তু এই 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 ডাকনামটাকে সে পরিবর্তন করে দিয়েছিল। সে আমাকে ডিজেল, ডিজেল তেল আছে না, তেল, তেলের ডিজেল, এরকম ডিজেল, কারণ সে সবসময় একটা কথা বলতো আমাকে, যে কয়বার তার সাথে আমার দেখা হয়েছে সেই ওই কয়বারই সে বলতো যে তুই স্পর্শ করলে সব পুড়ে যায়, তুই ধরলে সব নষ্ট হয়ে যায়, তুই একটা আগুন, এই জন্য তুই ডিজেল, তুই যেখানে যাস না কেন তুই সেখানে আগুন ছড়িয়ে দাস। আগুন এই সেন্সে না যেটা নেগেটিভ সেন্সে, না এটা সে ওই সেন্সে বলে না, কারণ সে আমার প্রতি দুর্বল, ঠিক যেরকম মানুষ মানুষের প্রতি দুর্বল হয়, সে কোনো অজ্ঞাত কারণ আমার প্রতি অনেক বেশি দুর্বল, কিন্তু সে মানুষ না, কিন্তু আমি তাকে বেশ কয়েকবার তাড়িয়েছি পর্যন্ত, তার প্রেজেন্স আমি টের পাচ্ছি আশপাশে প্রচন্ড ভাবে, সে বাতাসে সার্কুলার মোশনে ঘুরছে, আমার আমার চারপাশের বাতাসে সে সার্কুলার মোশনে ঘুরছে, আর সে হামিং করছে, হামিং, তার এই হামিংটা আমি চিনি। আমি শুধু আস্তে করে বললাম চাইলে আমার সামনে আসতে পারো, বলার সাথে সাথেই মানে পারমিশন পেয়ে গেল তো সামনে আসার, সাথে সাথে চলে আসে। অন্ধকারে সেটা বোঝা যায় না, কিন্তু আমি তাকে বুঝতে পারছিলাম যে সে কোন দিকে আছে। তখন আমি বলেছিলাম যে আমাকে একটু দেখার ব্যবস্থা করে দাও চারপাশ, তার মানে এই না যে এখানে আলো জ্বলবে, আগুন জ্বলবে, কোনো কিছু না, মূলত আমরা রাতের বেলা খোলা আকাশকে যেভাবে দেখি এইখানে ওই রকম একটা পরিবেশ হলো। শুধুমাত্র আমার কেন জানি মনে হচ্ছিল যে মাটি থেকেই আলোটা ঠিক বেরোচ্ছে, কিন্তু অত আলো নয়, আশপাশ বুঝতে পারবেন, এবং যে আমার চোখের সামনে একটা রূপে দাঁড়ানো তার আকৃতি বুঝতে পারবেন, সে যদি কোনো কিছু পরে থাকে সেটা বুঝতে পারবেন, তার চেহারা বুঝতে পারবেন না, এই হচ্ছে আলোর ধরন। তো সে আমাকে দেখে আমাকে বলল আমি এখানেই কি তার জন্য আসলাম কিনা। তখন আমি বললাম যে না, আমি তো তোমার জন্য আসিনি, কিন্তু সত্যটা তুমিও জানো, আমি ওর জন্য এসছি, ও কি এখানে আশপাশে কোথাও আছে। তখন এই সত্তাটা অনেকটা ন্যাকামি শুরু করলো, যেরকম আপনার বউ রাগ হয় তার রাগ ভাঙাতে পাগল হয়ে যান, ও ওই রকম ন্যাকামি শুরু করে, ও আমাকে বলতে শুরু করে যে আমি এখানে কেন আসলাম, ওর জন্য আসলাম না কেন, আমি ওর জন্য আসলাম না কেন, আর কেনই বা আসলাম আরেকজনের জন্য, এইরকম, এবং আপনি ওদেরকে কখনো বুঝাতে পারবেন না। যখন এরকম এরকম কন্ডিশনে থাকে যে আপনার সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই বা কোনো সম্পর্ক নেই, কোনো ক্ষতির ব্যাপার নেই, ঠিক ওই সময়ও ওদেরকে আপনি বুঝাতে পারবেন না, এখানে আমার অবস্থাটা এরকম, ঠিক যেরকম ন্যাকামি করে না ওই রকম করছে। কিন্তু একটা সময় সে আমাকে বলে বসে, যদি আমি তার খোঁজ দিই তোমাকে তাহলে কি তুমি আমাকে কাছে টেনে নিবা। তখন আমি বললাম যে দেখো তোমাকে তো কাছে টেনে নেওয়া সম্ভব না, তো মানুষ না, আমি মানুষ, দুজনের মধ্যে বিশাল তফাত, তোমাকে আমি দুই দুইবার ছেড়ে দিয়েছিলাম আর বেশ কয়েকবার তো আটকাই, মনে আছে তোমার, এখন তুমি আমার প্রতি যদি দুর্বল হও, আমার এখানে আরো একজন আছে সে আমার প্রতি দুর্বল, ও যদি এখানে এখন এসে যদি দেখা যায় তুমি এখনো নাকামি করো, জানো তো সে কি করবে। তখন সে আমাকে খুব কাছে আসলো, সে আমার কাছে এসে বলে আর কি আমাকে, যে আমি জানি তোমার সেই লোকটা কোথায় যাওয়ার জন্য তুমি এসছো। আমি চেয়েছিলাম তাকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, কারণ সে চাচ্ছিল সেই পূর্ব দিকে। তুমি তো সেদিকে যাবে না, তুমি সেদিকে যেতে পারো না, ওইখানে যে আছে সে তোমার চরম শত্রু হতে পারে যে কোনো মুহূর্তে। আর আমি তো জেনে বুঝে তোমাকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। এই যে দেখো, একের পর একদিন যায়, বছর যায়, ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না, কিন্তু দেখো যে দেখা হয়ে গেল। এই যে আমি অপেক্ষা করছিলাম, সার্থক হয়ে গেল আমার অপেক্ষা করা। আমি তখন তাকে বলেছিলাম যে তাহলে তুমি অপেক্ষা করতে থাকো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার মর্জি না হয়। এখন আমাকে বলো আমার লোক কই। তখন সে আমাকে এই উত্তরটা দিল, যে উত্তরটা অনেকটা ছড়ার মতো, এবং ওই সময় সে আমাকে এটা বলে দেয় যে আমি জায়গা মতো পৌঁছে যাবো ঠিকই, এবং সেইখানে গিয়ে যদি ছড়াটা আমি বলি, ছড়াটা যদি ওরা শুনে তখন ওরা পাখির ডাক দিবে। ওরা কারা? যারা পাহাড়াদার। পাখির ডাক যখন দিবে, পাখির ডাক যেদিক থেকে আসছে ঠিক সেইখানেই আমার ছিল, মানে জুম্মার। আমি এটাও জিজ্ঞেস করেছিলাম বেঁচে আছে কিনা। সে আমাকে উত্তর দিয়েছিল, হ্যাঁ নিঃশ্বাস তো নিচ্ছে, কিন্তু কতক্ষণ তা তো জানি না। এরপরে ঠিক যেরকম রাগ করায়, মানে স্ত্রীরা যেরকম রাগ করে চলে যায়, ওইভাবে চলে গেল। ওইভাবে সে যখন চলে যায়, আশপাশে যে হালকা আবরণটা ছিল যে চারপাশ দেখার, এই আবরণটাকে নিয়ে এসে চলে যায়। আবার চারপাশে গুটগুটে অন্ধকার। টর্চটা যে কয়টা সাথে ছিল, এগুলোর কারণে আরো বেশি ব্যথা পেয়েছিলাম আমি। তখন টর্চে জ্বালালাম, আর বিশ্বাস করেন, এই যে গত কয়েকটা মিনিট নিজের ভিতরে যে সাহসটা ছিল, আবার এই মানে এই ডার্ক, এই অন্ধকারে ওই সাহস আমার গায়েব হয়ে গেছে একদম। পেছন থেকে একটা শব্দ আসে, ওই শব্দটা অনেকটা পাতাতে কেউ দৌড়াদৌড়ি করছে এরকম, এমন না যে কোনো পোকামাকড় বা সরীসৃপ, মানুষের পায়ের মতো, একদম মানুষের পা। আমি দিগন্ত তারাকে ডাকলাম, সে আনুমানিক এক মিনিটের ভেতরে রেসপন্স দিয়ে আমার কাছে আসে। সে যখন আমার কাছে আসে, তখন আমি তাকে বললাম, কতদূর পর্যন্ত পেয়েছ? সে আমাকে আরো এক মাইল ভেতরের কথা বলে। আমি আবারও বলি, এক মাইল রাতে ভেতরে যাওয়ার কথা সে আমাকে বলে, যেটা সম্ভব না। আমি তখন দিগন্ত তারাকে বললাম, আমরা কি পেছনে চলে যেতে পারি? এই রাতে এই অবস্থায় যে অবস্থা আমার, এক মাইল সামনের দিকে আগানো কঠিন। কিন্তু দিগন্ত তারা আমাকে বলে, তুমি এক মাইল সামনের দিকে আগানো কঠিন ভাবছ, কিন্তু যেতে হবে আমাদের পেছনে কয়েক মাইল। তো ওই কয়েক মাইলের বদলে এক মাইল সামনে আগাই আমরা। আমি রাখবো তোমাকে পাহাড় দিয়ে রাখবো, ভয় নেই। তখন আমি তাকে বললাম, দেখো ভয়ের ব্যাপার না, এই এলাকায় যেমন খচ্চর বাহিনী ঘুরে, ঠিক তেমনি ওরাও ঘুরে, আবার ওরাও ঘুরে। এই জায়গাটা সুবিধার না, কখন কোন দিক দিয়ে বিপদ আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু দেখুন তো তারা আমাকে মানায়, এবং সে আমাকে বলে যে তুমি এসেছো তো তার জন্য, তার কথা ভেবেই, তার কথা চিন্তা করে এখানে এসছো যেহেতু, তাহলে তুমি পিছু হটো না। তখন আমি দিগন্ত তারার কথাকে গুরুত্ব দিই, এবং আমি ওর সাথে চলতে শুরু করি। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাই, যেই জায়গাটা হচ্ছে ঠিক ওই সীমানা, ওই বর্ডার। আমি আবারও বলি, এটা ওই সীমানা, ওই বর্ডার, যেই বর্ডারে আমার ওই শত্রু রয়েছে, যে শত্রুর কবলে রয়েছে এই মুহূর্তে জীবন। সব বলবো আস্তে আস্তে, কিন্তু আমি আপনাদেরকে আগে বলি এই বর্ডারটা কিরকম। আমরা যেখানে এসে উপস্থিত হই, এখানে আমাদের চোখের সামনে তিনটা বড় বড় পাথর। এই তিনটা বড় বড় পাথর ঢোকার রাস্তাটা যেন আটকে রেখেছে। কেন বলছি? পাথরের ডানে যাবেন বা বামে যাবেন, নিচে রীতিমতো খাদ, নিচে রীতিমতো খাদ। হ্যাঁ, যদি আপনি পাথরের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন বা পাথরকে কোনো মতো যদি সরানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই যে ওই পাশে খুব সরু একটু রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তা আনুমানিক এক দুই পা যাওয়ার পরে শেষ। মানে এই তিনটা পাথর আপনার দেখলে মনে হবে যে নিচে যে খাদ রয়েছে সেই খাদের মুখে তিনটা পাথর রয়েছে, খুবই সাধারণ। কিন্তু না, এটা একটা বর্ডার, এটা একটা অদৃশ্য বর্ডার, অদৃশ্য বর্ডার। যে তিনটা পাথর আমার চোখের সামনে, এই তিনটা পাথরের বিভিন্ন জায়গায় এমনভাবে ফাঁকা, মানে এমনভাবে ফেটে রয়েছে যেন ওরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। যখন আমি দেখলাম পাথরের মধ্যে ফাটল, ফাটলের মধ্যে ফাঁক প্রায় এক দুই মিলিমিটারের মতো বা তিন মিলিমিটারের মতো, এই ফাঁক দিয়ে যদি ওরা আসা যাওয়া করে তাহলে তাহলে চরম শত্রু এই মুহূর্তে মাটির নিচে অবস্থান করে। কারণ ওরা এই পাথরের রাস্তাটা ধরে ব্যবহার করছে বের হওয়ার জন্য, আর এই তিনটা পাথরের ওজন এতখানি যে আমি এদেরকে ধাক্কা দিয়ে সরাতে পারবো না। কিন্তু আমি আবার চিন্তা করিনি দিগন্ত তারাকে দিয়ে ধাক্কা দেওয়ার কথা। এই পাথরগুলোর উপরে উল্টো নকশা রয়েছে, উল্টো নকশা, উল্টো পাতিল, উল্টো কলস, উল্টো বাটি এবং উল্টো পাখি। বুঝতে পারলাম, উল্টো পাখি। এবার এই উল্টো পাখির পেটে একটা মাথা বসানো আছে, এগুলো কিন্তু পাথরে খোদাই করা। এই উল্টো পাখি যে উড়ছে, মানে উল্টো অবস্থায় তার পেটের উপরে মাথা বসানো, মাথাটা ছোট বাচ্চাদের থেকে বোঝা যায়, গোল ছোট্টটা মাথা। এই যে পাতিলগুলো, এই যে বাটিগুলো, এই যে উল্টে রাখা জিনিসগুলো, এদের প্রত্যেকের গায়ে একটা একটা করে নকশা আঁকা। নকশা এই সেই নকশা যে নকশা এদেরকে সুযোগ দেয়, শক্তি দেয়, সবকিছু দেয়। এই ব্যাপারগুলো বোঝা খুব কঠিন। তাৎক্ষণিকভাবে দিগন্ত তারা যতটুকু বুঝেছে ঠিক ততটুকুই কিন্তু আমি আপনাদেরকে এখন বললাম, কারণ সেই সময় পরবর্তীতে আর আমরা ডিকোড করতে পারিনি এইগুলো। এই পাথরের এই চিহ্নগুলো দেখার পরে ওই সময় দিগন্ত তারা হিসেব করতে শুরু করে, কারণ পাতিল, বাটি এদের প্রত্যেকের সংখ্যার কোনো না কোনো নির্দেশ রয়েছে। সংখ্যা বা যে নাম্বার, এটার একটা ক্যালকুলেশন আমাদেরকে একটা উত্তর দেয়, সেটা যে কোনো উত্তর হতে পারে। সেই হিসেব করতে বসে তখন দিগন্ত তারা। এখন দিগন্ত তারা যখন হিসেব করে তখন আমার কান স্তব্ধ হয়ে যায়। যখন আমার কান স্তব্ধ হয়ে যায় আমি পেছন দিকে ঘুরে তাকাই, কেন জানি মনে হলো যে এখানে একটা বালু ঝড়, আমার পেছনে হলো একটা বালু ঝড়। এবং এই বালু ঝড়টা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে কয়েকজন দাঁড়িয়ে আছে যাদেরকে দেখে মনে হয় তাদের মাথায় অদ্ভুত ধরনের কাপড় বাঁধা, কেমন যেন জ্বলজ্বল করছিল তাদের চেহারা। আমি বুঝতে পারি এরা কারা, আমি বুঝতে পারি। দেখুন তো তারা আমার পিছনে এসে দাঁড়ায় এবং সে আমাকে স্পষ্ট বুঝিয়ে দেয় আমাদের চোখের সামনে শত্রু, কিন্তু ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয় যাওয়ার, কোন দিকে যেতে হবে। মনে আছে ওই ছড়ার কথা, যে ছড়াটা সে আমাকে বলেছিল বলতে, ওই ছড়াটার কথা তখন আমি দিগন্ত তারাকে মনে করিয়ে দিই। মনে করিয়ে দেওয়ার পরে সে যখন ছড়াটা একবার পড়ে, বলেছিল না সে যে পাখি ডেকে উঠবে বা ওরকম শব্দ হবে, কোনো শব্দ আসেনি। কিন্তু ওরা যে তিনজন আমাদের চোখের সামনে ওই বালু ঝড়ের পরে এখানে এসে প্রকট হয়েছিল, ওরা সেই অদ্ভুত ভাবে হেঁটে যাচ্ছে এবং এই ঘুটঘুটে অন্ধকারে ওদেরকে দেখা যায়, ওদের অনুভূতি বোঝা যায়, ওদেরকে বোঝা যায় সবভাবে। আমি ওদের পেছনে হাঁটতে শুরু করলাম, আমি হাঁটছি দেখে দিগন্ত তারা আমার পেছনে চলতে শুরু করেছে এবং আমাদের সামনে ধীরে ধীরে সবকিছু একটা সুরঙ্গের মতো হয়ে যাচ্ছে। গাছপালা এদিকে এমন একটা আকার নিয়েছে যেন এটা সুরঙ্গ। আমি যাচ্ছি দিগন্ত তারা আমার সাথে, আমাদের আগে সেই তিনজন। একটা সময় সবকিছু যেন গায়েব হয়ে গেল, সব যখন গায়েব হয়ে গেল আমাদের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার তখন আবার, কিন্তু দিগন্তে তারা ভালো করে দেখতে পাচ্ছে, কারণ আমাদের সামনে রয়েছে আবারও তিনটা পাথর। এই যে সুরঙ্গের মতো যে জায়গাটা, এই জায়গায় হাঁটতে 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 কখন যে কুজোর মতো করে হাঁটছি সেটা কিন্তু আমি টের পাইনি। হাইক কমতে দেখে আমিও নিজের হাইককে কমিয়ে দিয়েছিলাম, আমার যেটা এখন মনে হয়। দিগন্তে তারা হিসাব বের করল, ওই হিসাব বের করার পরে সে একটা শব্দ উচ্চারণ করলো, যে শব্দটা আমার মনে নেই, ওইটাই হয়তো কোড ওয়ার্ড। সামনের পাথরটা পড়ে গেল, পড়ে গেল, রীতিমতো পড়ে গড়িয়ে যাচ্ছে, এবং যেটাকে মানে ঘেঁষে আমি বের হতে পারবো দুই পাথরের মাঝখান দিয়ে। এবং যখন ওই পাথর পড়ে, ওই পাশে আরেক দুনিয়া যে মানে রয়েছে সেটাকে স্পষ্টভাবে দেখা যায়, এবং আমি ভেতরে প্রবেশ করি। যখন আমি ভেতরে প্রবেশ করি তখন একটা আতরের গন্ধ আমার নাকে লাগে, এবং বিশ্বাস করেন ওই আতরটা চুম্বন ব্যবহার করে। তার মানে চুম্বন এইখানে আমাদের আশপাশেই, এইখানে। কিন্তু কথা হচ্ছে আমরা তখন নিষিদ্ধ শহরের প্রবেশ মুখে ঢুকেছি, যে জায়গাটা এটা হচ্ছে প্রবেশ মুখ, শহর তো সামনে, এবং শহরের বাইরেই, শহরের বাইরে যেন অগণিত সবাই, সবাই লিকলিকে করণের, যেন একটা আনুমানিক এত দুই হাত মোটা করলে যতটুকু আকার হবে ঠিক অতটুকু ডায়ামিটারের এক একটা শরীর, সব ধোঁয়ার মতো, কিন্তু সবগুলো চোখ জল জল করে, নড়াচড়া করে, যেমন বাঘ বা অন্য কোনো পশু পাখির চোখে যদি আলো পড়ে যেরকম জল জল করে ওরকম জল জল করে। পুরো শহর যেটা আমাদের চোখের সামনে সেটা বাঁশের কেল্লার মতো, আমি আবারও বলি সেটা বাঁশের কেল্লার মতো, অদ্ভুত দৃশ্য, একদম অদ্ভুত। আমি দিগন্তের তারার দিকে তাকাবো কি? আমি তাকিয়ে সবাইকে দেখতে পাচ্ছি যারা আমাদের চোখের সামনে গিজ গিজ করছে অন্ধকারে, আর আমি হাঁটতে শুরু করি তাদের মাঝখান থেকে। আমি যখন তাদের মাঝখান থেকে হাঁটা শুরু করি, তারা চাইলেও কেউ আমার ঘাড়ে হাত দিতে পারত না, চাইলেও কেউ আমার গায়ে হাত দিতে পারত না, কারণ আমি কনফিডেন্ট ছিলাম, আমি শক্ত ছিলাম, আমি ভীত ছিলাম না। আমি যখন ওদের মাঝখান দিয়ে হেঁটে এই বাঁশের কেল্লার মতো জায়গাটার সামনে যেয়ে দাঁড়াই, যেখানকার গেটটাও বাঁশ দিয়েই কাটা, কাটা বাঁশ দিয়ে তৈরি করা গেট, আমি ওই গেটটা নাড়ে দিয়ে খুলে ফেলার চেষ্টা করি এবং গেট খুলে যায়। আমার পিছনে দিগন্ত তারা, আমি ভেতরে প্রবেশ করি। এই যে শহর যেটা আমাদের চোখের সামনে, যে গেটের ভেতরে, এটা মানুষের শহরের মতো, বাইরের দিক দিয়ে মনে হয় যে বাঁশের বিশাল কেল্লা, ভেতরে এক অদ্ভুত শহর। অবশ্য কোনো অট্টালিকা নেই, যা রয়েছে সব একতলার মতো, যেন রাস্তাঘাট সব সুন্দর করে করা, কিন্তু এখানে যারা থাকে তারা কেউ মানুষ না। কারণ এক মুহূর্তে যেমন মনে হলো যে এরা মানুষ, পর মুহূর্তে যখন মনে হলো যে মানুষের এলাকার মধ্যেই নেই, ওই যে ওদের যে মানুষের যে রূপ ছিল সেই রূপের ভিতরে আচমকাটা পরিবর্তন আসে। এই অদ্ভুত শহরে এক ধরনের মানে আলো ছায়ার খেলা, উপরের দিকে তাকালে মনে হয় যেন বিশাল বড় বিশাল বড় অট্টালিকা রয়েছে, কিন্তু সেগুলো সব ছায়া, সব বিভিন্ন গাছের বিভিন্ন শেডের বিভিন্ন রকমের ছায়া। মহল্লার মতো যেরকম হয় রাস্তাঘাট ঠিক ওই রকম, এবং সব জায়গায় আলো জ্বলছে, মশালের আলো, যেন খুব আগের জেরুজালেমের শহর যেরকম ছিল, যেরকম বর্ণনা পাওয়া যায়, দেখলে একদম ওরকম লাগে। বাইরের দিক থেকে তো বিশাল বড় বাঁশের কেল্লা, ওই ঘরগুলোর ভিতরে কেউ রয়েছে, যাদের উপস্থিতি টের পাওয়া যায়, তাদের মানে হামিং টের পাওয়া যায়, তাদের কথা, তাদের রাগ, এই সমস্ত কিছু টের পাওয়া যায়। দিগন্ত তারা আমাকে বলছিল সে স্পষ্ট বুঝতে পারছে এই শহরে সে আছে, মানে এই এই এদিকে, এইখানেই যেমন এইখানেই। বিশেষ করে এমনও হতে পারে যে আমাদের চোখের সামনে যে ঘরগুলো, এই ঘরগুলোর ভিতরে সে থাকতে পারে। প্রথম যে ঘরটা আমাদের চোখের সামনে, এই ঘরে প্রবেশ করার ইচ্ছা আমার ছিল, ওই ইচ্ছায় আমি এগিয়ে গেলাম, কিন্তু দিগন্ত তারা আমাকে বাধা দেয়। বলো যে এটা তো মানুষের জায়গা না, ওরা তো আর কেউ মানুষ না। আগে চলো আমরা এটা সীমানায় দাঁড়াই। কেন কেন সীমানা দাঁড়াতে বলেছে জানেন? কারণ আমরা এই জায়গাতে কোনো দিক দিয়ে পারবো না তাদের সাথে। সীমানায় দাঁড়ানোর পেছনে কারণ হচ্ছে যে তাদের ভেতর থেকে কেউ যদি এগিয়ে আসে কথা বলার জন্য, তাদের স্ট্রেংথ যদি তারা দেখানোর চেষ্টা করেছে শক্তি, তখন সেটা তারা ধরতে পারবে, তারা সেটা ধরতে পারবে। এবং ঠিক ওইটাই হয়। একটা লম্বা আকৃতির লোক বেরিয়ে আসে যে অত্যন্ত অ্যাবনর্মাল, তাকে দেখলে স্পষ্ট বোঝা যায় সে মানুষ না, এটা তার লোক। সে এগিয়ে এসে ওই পাশের দেশের খুব কাছাকাছি টোনের ওই উচ্চারণে জিজ্ঞেস করে, আমাদের উদ্দেশ্য কি এখানে আসার? তখন দেখলো তারা তাদের তো বলেছিল, আমার একটা লোক রয়েছে এখানে, আমার ওই লোকটাকে ফেরত দিতে হবে, আমি ওই লোকটাকে ফেরত নিয়ে যাব, আর এরপরে আর কোনো শর্তই নেই। মানে দিগন্ত তারা কথাটাকে একবার ওই জায়গায় থামিয়ে দিল, আর আর কোনো শর্তই নেই, লোক সে নিয়ে যাবে। ওই সময় একটা বাড়ির ছাদ থেকে দুইজন মানুষ লাফ দেয় এবং ওই লাফ দেওয়ার সাথে সাথে যে আলোগুলো ছিল মশালের মতো, এই আলোগুলো না হুট করে গায়েব হয়ে যায় একদম, মানে নিরেট অন্ধকার। ওই লোকগুলো লাফ দিতে দিতে অন্ধকার হয়ে পড়ে এবং তারা সম্ভবত আমাদের দিকে তেড়ে এসেছিল, কারণ আমি দেখতে পাইনি অন্ধকারে কিছু, শুধুমাত্র দুটা ঝলক ছাড়া। কারণ দিগন্তে তারা ওদের ভেতরে দুইজনকে ধরে ফেলেছিল এবং সে দুইজনকেই তখন মিশে দিয়েছিল, মেরে ফেলেছিল। তখন দুইজন সেখানে মারা যায় এবং ওই মুহূর্তে একটা ঘটনা ঘটে। অসংখ্য অদ্ভুত অদ্ভুত সব পাখির ডাক এবং আমার চোখের সামনে যেটা আমি বুঝতে পারছিলাম, এখন তো অন্ধকার না, আলো তো গায়েব হয়ে গিয়েছে, যে মশালের আগুনগুলো নিভে গেছে, মানে একটা ছায়া, বিশাল আকারের ছায়া। মনে করুন যে পুরো শহরে যতগুলো মানুষ রয়েছে তারা সবাই মিলে একটা বিশাল ছায়া, এই বিশাল ছায়া দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমরা যেখানে রয়েছে আমাদের অপোজিটে, তারা তাদের পেছনের দিকে দৌড়াতে শুরু করছে, মানে তাদের শহরের হয় কেন্দ্রবিন্দুর দিকে না হলে শহরের শেষের প্রান্তের দিকে, তারা সেদিকে সবাই জড়ো হচ্ছে। এটা দেখার পরে না আমার মুহূর্তের মধ্যে মনে পড়ে, ওই পারে ঠিক এইরকম ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটত, ওই পারে, পর্দার ওই পারে। আমি দেখো তো তারাকে বললাম, দেখো বিপদে পড়ে গেছে মনে হয়। সে আমাকে বললো, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, কি করা যায়? সে বললো, পালাও। রিজন একটাই, আমরা কোনো মতেই বিশাল স্রোতের সাথে পারবো না, যে স্রোত পেছনের দিকে চলে গিয়েছে কোনো না কোনো কারণে, ওই স্রোত ফেরত আসবে। আর বলে রাখা ভালো, আমার এখানে অজানা এক শত্রু রয়েছে যে আমার চোখের সামনে এমন নয়, এমন শত্রু আছে এই জায়গায় যাদেরকে আমি চিনি না। আমার তিন শত্রুর বাইরেও এখানে শত্রুর অভাব নেই, যারা আবার একে অপরের শত্রু নিজেরাও, টোটাল কেওস এটা। আমি ওইখান থেকে বের হওয়ার জন্য দিগন্ত তারাকে বললাম যে রাস্তা আমাকে দেখাও তাড়াতাড়ি। একটা পর্যায়ে যখন আমি বুঝতে পারলাম যে দেরি হয়ে যেতে পারে এবং আমরা ততক্ষণে ওই ওইখানে চলে এসেছি যেখানে আমি পড়ে গিয়েছিলাম, মনে পড়ে, ওইখানে পৌঁছে গিয়েছি, ঠিক ওই সময় আমি দিগন্ত তারাকে বললাম আমরা পারবো না। আমি হাঁপিয়ে উঠেছিলাম, কারণ জঙ্গলে দৌড়ানো যায় না, জঙ্গলে ঠিকভাবে হাঁটাই যায় না। আমি বসে পড়লাম, মনে হচ্ছিল যে এখনই এসে কোনো পুরালের আঘাত আমার গায়ে পড়বে। দিগন্ত তারা সাথে সাথে আমার চারপাশে একটা রেখা এঁকে দেয়, কিন্তু এই রেখাগুলো দুর্বল, কারণ খচ্চর বাহিনীর পক্ষে এই রেখা ভেদ করা আরো সহজ। খচ্চর বাহিনীর কাছে তো কোনো মতে দুর্বল হওয়া দেখানো যাবে না, যে আমি দুর্বল এই মুহূর্তে। সারাশি অতর্কিত প্রচন্ড শব্দ, যেমন দূর থেকে বৃষ্টি ধেয়ে আসে না, আমরা বৃষ্টি ধেয়ে আসার শব্দ শুনতে পাই, সারাশি ওইভাবে কি যেন ধেয়ে এসলো আমাদের দিকে, এসে বিশাল আকারের বাতাস, মনে করুন যেটা বিশাল আকারের বাতাস গাছপালার উপরে অবতরণ করেছে, বাতাস গাছপালাকে নুইয়ে ফেলেছে, যেন অত্যন্ত ভারী কোনো কিছু, অদৃশ্য কোনো কিছু এসে গাছপালার উপরে ল্যান্ড করেছে। বাতাস ডিসপ্লেস হয়ে গিয়েছে চারপাশে। বুঝতে পারছিলাম যে হুই নগরের বাসিন্দারা আমাদের পিছু নিয়েছে। সমস্যা তো একটাই, জমন্ত ওই নগরেই। আমার কানে তখন আবার ওই হামিং এর শব্দ শোনা যায়। হামিং হামিং, বুঝতে পেরেছেন? ওই যে যে সত্তার সাথে আমার প্রথমে দেখা হয়েছিল, যে আমাকে ডিজেল নামে ডাকে, কারণ ওই সত্তা ওই যে হামিংটা সে দিচ্ছে ওই সময়, ও আমাকে বুঝাচ্ছিল যদি আমি ওর কথা শুনি বা ওর ডাকে সাড়া দিই তাহলে আমাকে সেফ জায়গায় নিয়ে যেতে পারবে। আমি ওর ডাকে সাড়া দিই। আমি দেবত তারাকে বলি যে তুমি আমার সাথে আসো। ওর ডাকে যখন সাড়া দিই তখন আমি বুঝতে পারলাম ও আমাকে ডাকছে। এটা মানে একটা কিশোরী মেয়ে যেভাবে আপনাকে ডাক দিবে, ডাক দেওয়ার সময় ঠিক যেরকম ওর হাতে যদি কোনো চুরি থাকে শব্দ হবে না, ওইভাবে ডাক দিল আমাকে। এসো এসো এরকম। এখন ওর পিছু যখন আমি নিচ্ছিলাম তখন দিগন্ত তারা আমাকে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সামনে। আমি যখন পৌঁছালাম ও আমাকে একটা গর্তের ভেতর নিয়ে গিয়েছে, যে গর্তটা আনুমানিক আমি বসে ঢুকতে পারবো। সারপ্রাইজ হচ্ছে গর্তের ভেতরে জুম্মন, এটা হচ্ছে সারপ্রাইজ। সে জুম্মনকে ওইখানে রেখেছে, সে জুম্মনকে ওইখানে রেখেছে এই জন্য কারণ সে জানত আমি ওই শহরে গেলে ওইখান থেকে আমি ওকে বের করে আনতে পারবো না। ওইটা জানত, এই যে ছড়ার কথা এই সমস্ত কিছু ওইটা ইচ্ছে করে করেছে। কেন জানেন? যাতে ওর ডাক দিলে আমি যাতে সাড়া দিই ওর ডাকে, ওকে যাতে আমি বিশ্বাস করি। আমার এই বিশ্বাসটুকু আদায় করার জন্য ওই ছড়ার ওই মিথ্যা খেলাটা খেলেছিল আমার সাথে। জুম্মন আগে থেকে ওর কাছে ছিল, জুম্মন। কিন্তু সে আগে কখন জানেন? যখন ও জানতে পারে যে আমরা জুম্মনের জন্য এসছি, ওই সময় সে ওদিকে আগে আগে চলে যায়। ঠিক ওই সময়টায় যখন একটা যে এন্টিটি আমাদের সামনে চলে আসলো, ওই এন্টিটির সাথে কথা বলা অবস্থায় যখন দুইটা এন্টিটি লাভ দিল ছাদ থেকে, যখন অন্ধকার হয়ে গেল, দিগন্ত যারা যখন ওদেরকে মেরে ফেলল, ওই সময় যে রোলটা হলো না, ছায়াগুলো পেছনের দিকে ছুটতে শুরু করেছে, ওই সময় এই সত্তাটা, এই সত্তা, এই এন্টিটি জুম্মনকে ওদের শহর থেকে বের করে এখানে নিয়ে এসছে। এবং এইভাবে বের করে আনা যায়। পজেসড যখন মানুষ হয়, মানুষ দৌড়াতে পারে, হাঁটতে পারে, সবই পারে। এখন ছোট্ট সুরঙ্গের ভিতরে আমি এবং জুম্মন, দিগন্ত তারা নয় কারণ সে বাইরে। এবং এই সত্তা আমাকে বলছিল যে এইখানে আমি সেফ, এখানে আমি আসলে সেফ। এবং যখন এই কথাগুলো সে আমাকে বলছিল, ওই সময় জুম্মনের হুশ আসে, ওই সময় জুম্মনের হুশ আসে। এবার ওর হুশ আসার পরে ও যখন আমাকে প্রথমে দেখল, তখন তো আগে আমাকে মারধর করা শুরু করলো, কারণ অন্ধকারে আমি সাধারণ মানুষই, ওর কাছে তো এটা অন্য কিছু। অন্ধকারে তো সে আমাকে চিনবে না, এখানে কোনো আলো নেই, টর্চ চালাতে পারছি না। ওই মারামারির এক পর্যায়ে ও যে বুঝতে পারে যে আমাকে গায়ে হাত তুলছে, কিন্তু যখন ও বুঝতে পারে এটা আমি, ও সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। জুম্মনের অনেক ধরনের কারণ থাকে, ও কখন কেন কার পিছনে যায়, কি কারণে যায়, অনেক কারণ থাকে। এই ঘটনায় আমরা সেই কারণটা আপনাদেরকে বলব না, অত্যন্ত স্পর্শকাতর একটা কারণ, কিন্তু এতটা ইমোশনালি ডেভাস্টেটিং যে ও নিজে পাগল হয়ে এখানে ছুটে এসেছিল। এবং ও জানত যে ও বিপদে পড়বে। ও এটাও জানত যে এই জায়গাতে ও যদি এখানে আসে, আমার নিজের এক শত্রু যে খচ্চর বাহিনী, ওরা এই সমস্ত প্রান্তিক এলাকার ভিতরে থাকে, জনমানব যেখানে নেই, খুব সহজ ওকে বিপদে ফেলে দিবে। কিন্তু যে উদ্দেশ্যে সে এসেছিল এখানে, সেই শহরে সে যখন প্রবেশ করে, সেই শহর থেকে সে কিভাবে যিনি পালিয়ে আসতে সক্ষম হয়। এখন পালিয়ে আসার পথে তার পিছু নিয়েছিল দানবেরা, বাতাসের দানব। তারা ওর পিছু নিয়েছিল, ও কত উপর থেকে নিচে পড়েছে এটা ওর মনে ছিল না, এটা ওর মনে ছিল না। ও আমাকে শুধু এটাই বলল যে তুই ওই জায়গাটা আর যে ওই কাজটা করে দে আমার। আমি তখন জিজ্ঞেস করলাম, তোর এই কাজ যদি আমি করতে যাই তাহলে তো আরো বড় বিপদ হতে পারে। এখান থেকে এখন চল, সামনে যে পরে কোনো কিছু করা সম্ভব। ঠিক ওই সময় আমি প্রথমবারের মতো খেয়াল করলাম ওই যে গর্তের ভেতরে আমরা, এই গর্তের ভেতরে জুম্মন আমার হাত ধরে আছে, ওর হাতের গ্রিপটা বদলাচ্ছে মনে হচ্ছে, মানে যেন ওর জোর করে ধরছে আমাকে। আর আমি টের পাই ও কিছুটা পজিশনের ভেতরে পৌঁছে যাচ্ছে, তখন আমি ওকে ওইখান থেকে বের করি, কানে দোয়া দরুদ পড়ে, মানে যেগুলো আর কি আমরা পড়ি, পরে আমি ওকে ওইখান থেকে বের করি। ও তখন আমার কানে ফিসফিস করে বলছিল যাতে আমি পূর্ব দিকে যাই, আমার পূর্ব দিকে যাওয়া জরুরি, এবং পূর্ব দিকে যদি আমি যাই, মানে ওর কথা হচ্ছে যে পূর্ব দিকে গ্রাম আছে, ওটা গ্রাম না, আমি আবারও বলি এটা গ্রাম না, পূর্ব দিকে গ্রাম আছে, ওই গ্রামে শুয়োর আছে, ওই শুয়োরের পিছনে যদি আমি যাই তাহলে গ্রামের সর্দারকে আমি পাবো, আর গ্রামের সর্দারের কাছে ও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, এবং ও আমাকে বারবার অনুরোধ করছিল যে তুই এটা পারবি, তুই পারবি, তুই পারবি। এবার আমি আসল ঘটনা চাই কিন্তু বলতে চাচ্ছি না, বললাম না স্পর্শকাতর। আমি দিগন্ত তারাকে শুধু মনে মনে বললাম, আমাকে পূর্ব দিকে যেতে বলছো, এখানে গ্রাম রয়েছে, আর গ্রামের সর্দারের কাছে ওই জিনিস আছে, ওইটা ছাড়া এখান থেকে যাবে না। তখন দিগন্ত তারা আমাকে বলেছিল, তাহলে না যাক তুমি চলো, তোমাকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না। আমি ওকে বলেছিলাম যে না, এসেছি তো আমি ওর জন্যই, যাওয়া তো লাগবে। তখন দিগন্ত তারা আমাকে বলল, তুমি একবার বাইরে এসে দেখো, তুমি কোথায় যেতে চাও সেই জায়গাটা একবার দেখো। আমি বাইরে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে এসে সামনের দিকে যখন তাকালাম কুট ঘুরে অন্ধকার, ওই বাইরে যে ওই গর্ত থেকে যে বের হয়ে আসছি, হাতে হাতে বের হয়ে আসছি, মাঝে মাঝে মনে হচ্ছিল যে কোনো না কোনো পোকা বা সাপটা বিচ্ছু কামড় দেয় কিনা আমাকে। আমি যে শুধু ওর উপস্থিতিটা টের পাই, আর টের পাই সেই এন্টিটির উপস্থিতি। আমি যতটুকু বুঝতে পারলাম যে আমি দিগন্ত তারা খুব পাশাপাশি দাঁড়িয়েছিলাম, সামনের দিকে মনে আছে আমি বলেছিলাম যে মনে হবে যে একটা বড় একটা জাহাজ, বাতাসে ভাসা একটা জাহাজ ওই গাছপালার উপরে ল্যান্ড করেছিল, হঠাৎ এরকম মনে হচ্ছিল ওই জায়গাটা ধরে আমাদের চেহারা বরাবর চারপাশে জঙ্গলের ভেতরে খচ্চর বাহিনী, আমার সবচেয়ে আদিম শত্রু, যার সাথে শত্রুতা হয়তো মৃত্যু রাগ পর্যন্ত হওয়া যাবে না, এখনো বিদ্যমান এই শত্রুতা আমাদের। কেন আর কিভাবে বুঝলাম যে খচ্চর বাহিনী, কারণ ওদের আয়তন ছোট হয় এবং প্রত্যেকের চোখ জল জল করে, এবং ওদের এক একজনের আয়তন এক এক রকম, কেউ হয়তো দেড় ফিট, কেউ এক ফিট, কেউ দুই তিন ফিট, বা কেউ হয়তো বাই চান্স আমার মতো, কিন্তু প্রত্যেকটা লোক ওরা একেবারে অ্যাবনর্মাল, ওরা এমন ভাবে তাকায় আপনার দিকে, মানে মনে করুন যে ওদের শরীরটা একটা হাতের মতো, একটা হাত যদি নড়াচড়া করে, হাতের কবজিটা যদি মাথা হয় তো ওই কবজির মুভমেন্ট যেরকম হবে ওদের মুভমেন্ট এরকম। ওই সময় না পেছনের দিকে মানে পাতার উপরে প্রথমে মনে হলো কে যেন ধপাস করে পড়ল, এরপরে দৌড় দিল, এই শব্দে আমি পেছন থেকে ঘুরে তাকাই, এখন অন্ধকারে তো কিছু দেখা যায় না, নিকশ কালো অন্ধকার, সব অন্ধকার, শুধু কান হচ্ছে আপনার আসল সেন্স, মানে চোখ বন্ধ করে রাখলে তো মানে অন্ধই, চোখ খোলা রাখলে আপনি অন্ধই। এই যে দৌড়টা দিল, আমি বুঝতে পারলাম যে দিগন্ত তারা আমাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ওই সত্তাটা, ওই ওই মায়াবী সত্তাটা ও দৌড়ায় আসে যখন যে নূপুরের শব্দ হয়, এবং ও দৌড় দিয়ে এসে আমাকে বলছিল ও চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে, এখন ও বলছিল যে ও চলে গেছে, জুম্মন চলে গেছে। আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করলাম কোন দিকে গেছে তুমি দেখতে পাও, সে আমাকে বললো যে সে আমাদের পিছনের দিক থেকে দৌড় দিয়ে আনুমানিক এতক্ষণে প্রায় এক দেড়শো মিটার দূরে চলে গেছে, এই অল্প কয়েক মিনিটে, মানে এক মিনিটও না, এই অল্প কয়েক সেকেন্ডে, কারণ পুরোপুরি পজ আছে, ওকে নিয়ে গেছে। তখন আমি দিগন্ত তারাকে বললাম, আমার আসলে ওকে দরকার, আমি তার ওকে ছেড়ে এখান থেকে যেতে পারবো না, চলো ওকে খুঁজি। কিন্তু সে মায়া বিষত্ব আমাকে বলেছিল, আমি যাতে এখানে না খুঁজি, আমি যাতে এখানে না দাঁড়াই, কারণ বিপদ আরো ঘনীভূত হচ্ছে তখন। কারণ আমাদের চারপাশে শুধুমাত্র খরচর বাহিনী না, যেই এলাকা থেকে জুম্মনকে আমরা নিয়ে এসেছি, যেই এলাকায় দুজনকে মেরে ফেলেছে দিগন্তের তারা, তারা আর কিছু সময়ের ভিতরে এখানে এসে উপস্থিত হয়ে যাবে। ওটা দুই পক্ষ মুখোমুখি, মনে আছে? এই জঙ্গলে আরো এক পক্ষ রয়েছে, তারপরে আরো এক পক্ষ রয়েছে, চতুর্থ পক্ষ কিন্তু পুরোপুরি হিডেন, কিন্তু তৃতীয় আরেক পক্ষ রয়েছে। কোন তৃতীয় আরেক পক্ষ? আমি এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম যে জুম্মন আমাকে ওই 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 ওদের কথাই বলছে যেখান থেকে নিয়ে আসছি। পূর্ব দিকের হিসাব করতে গেলে পূর্ব দিক হচ্ছে ঠিক যেই জায়গাটাতে এই মুহূর্তে খরচর বাহিনীরা দাঁড়িয়ে রয়েছে, গাছপালার সাথে মিশে রয়েছে, ওই দিকে, ওই দিকে। এটা কে আমাকে বলল? এটা ওই মায়াবী সত্তা, সেই আমাকে বলেছিল যে পূর্ব দিকে যারা রয়েছে এরা তারা না। অথচ আমি ভেবেছিলাম যাদেরকে, যাদের দুজন লোককে দিগন্ত তারা মেরেছে সেইখানকার কথা সে আমাকে বলছে। এবং সেই মায়াবী সত্তা বলছিল পূর্ব দিকে যে গ্রাম রয়েছে ওই গ্রামের সর্দার ভালো লোক না, তার সাথে কথায় পারা যায় না। দিগন্ত তারা তখন থেকে বলেছিল, আচ্ছা কথায় পারা যায় না? তখন আমি দিগন্ত তারাকে থামিয়ে দিই, আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে রাস্তা দেখাতে পারো কিনা। সে তখন বললো যে সে রাস্তা আমাকে দেখাতে পারবে, কিন্তু খরচর বাহিনী ওরা তো পিছু নেবে। তখন দিগন্ত তারা বলল, খরচর বাহিনীকে আমি দেখব, কারণ আমারও ওদেরকে দেখার অনেক শখ। এরপরে দিগন্ত তারা মানে ওই শব্দটাই করে যে শব্দটা নেকড়ে বাঘ করে, যেইভাবে নেকড়ে বাঘ ডাকে। কয়েকটা চোখ জঙ্গলের ভেতর থেকে, ওই যে আমরা যে গর্তের ভেতরে ছিলাম ওই গর্তের উপর দিক থেকে কিভাবে যেন ওদের আবির্ভাব ঘটে, শুধু চোখ বললাম না, পুরো অন্ধকার, কোন আকার বোঝা যায় না, কিন্তু বোঝা যায় এরা হচ্ছে সেই উল্ফ। তো সে তখন তাদেরকে নির্দেশ দেয় রাস্তা তৈরি করার জন্য, রাস্তা তৈরি করার জন্য নির্দেশ দেয়। এবং সেই উল্ফ তখন আমাকে যে ক্রস করে যাচ্ছে, আমি সেটা টের পাই, আমি এটা টের পাই, কিন্তু উল্ফ আমাকে ক্রস করার সময় আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে হচ্ছে মায়াবী সত্তা, যে কেন জানি আমার পিঠের পেছনে এসে লুকায়, কেন জানি সে আমার পিঠের পেছনে এসে লুকায়। আর আমি বারবার ভুলে যাই যে এই উল্ফ গুলো যে কোনো কিছু করতে পারে, মানে জানোয়ারের মতোই তো, বুদ্ধিশুদ্ধি তার নেই। আমাদের জন্য রাস্তা তৈরি হয়, অবিশ্বাস্যভাবে আমাদের জন্য রাস্তা তৈরি হয় ওই উল্ফ গুলোর কারণে। খচ্চর বাহিনী পুরোপুরি সরে যায় না, কিন্তু যতটুকু জায়গা দেওয়া দরকার অতটুকু জায়গা দেয়। আমার স্পষ্ট মনে আছে, আপনি চোখ বন্ধ করে রাখলে যেরকম হবে চলতে পারবেন না, অন্ধকারে তো চলতে পারছি না। তখন দিগন্ত তারা আমাকে স্পর্শ করেছিল, সে বলেছিল আমি যদি বিশ্বাস করে যদি কদম দিতে থাকি, এক কদম, দুই কদম, তিন কদম, এইভাবে এখন ওর সাথে কথা বলে ওইভাবে এক কদম, দুই কদম, তিন কদম এভাবে দিতে দিতে কতক্ষণ হেঁটেছে মনে নেই, কিন্তু ওই মায়াবী সত্তা সে আমাকে রাস্তা দেখাচ্ছিল, আমাকে বলতে আমাদেরকে। এবং একটা পর্যায়ে এসে আমি তখন তার অবস্থাটা বুঝতে পারছিলাম, তার আকারটা ধরতে পারছিলাম। আমার মনে আছে যে সে ইশারা দিয়ে বোঝাচ্ছিল, যেটা আমি আচ্ছা ধরতে পেরেছিলাম, যে সে ওই বর্ডারে চলে আসছে, পূর্ব দিকের গ্রামের যে কথা বলেছিল জুম্মন সেই বর্ডারে সে এসে পৌঁছে গেছে। মায়াবীর সামনের দিকে আর এগোনো সম্ভব না, ওইটা আমি বুঝি, অতটুকু বোঝার সাহস আমার আছে। দিগন্ত তারাকে দেখে মনে হল যে থমকে আছে, একদম অনুভব হচ্ছে, দেখে না অনুভব হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেন যাবে না, সে শুধু আমাকে এটা বলল, ভেতরে যদি যাই কি হবে না হবে সেটা তো জানি না, কিন্তু কোথাও তো একটা না একটা চক্র একটা অভিন্ন কাজ করছে, নাকি ত্রিমুখী সংঘর্ষ কোন চতুর্থ পক্ষের কাজ, নাকি এই মায়াবীর। তখন আমি বললাম যে না, তুমি এই মেয়েটাকে কিচ্ছু বলতে পারবা না, কোনো মতেই না, ওকে ওর মতো থাকতে দাও, ও রাস্তা দেখিয়েছে, ও আর আমাদের সামনে আসবে না এখন, কারণ ও জানে যে ও বিপদে পড়তে পারে। তখন দিগন্তে তারা এক অদ্ভুত ঘটনা ঘটায়, যেই ঘটনা সাক্ষী আমি নিজে, কিন্তু আপনারা কখনো এই ঘটনা নিজের চোখে দেখবেন না, আর আজ পর্যন্ত আমি আপনাদেরকে বলিও নি, কিন্তু এখন বলব। কখনো কখনো দিগন্ত তারা যদি আমার পাশে থাকে, সে আশপাশে ভালো করে দেখতে পারে না, সে যদি সবকিছুর ব্যাপারে জানতে চায় কি হচ্ছে না হচ্ছে, সে যদি সে ব্যাপারে খোঁজ নিতে চায়, তখন এক অদ্ভুত ঘটনা ঘটায়, সে এক ধরনের বিস্ফোরণ হয়, সাইলেন্ট বিস্ফোরণ, যেভাবে বিস্ফোরণ হয় ঠিক ওই রকম, কিন্তু ওই বিস্ফোরণের পরে কি হয়, শত শত ছোট ছোট হয়তো হাজার হাজার ছোট্ট ছোট্ট যে আলো ঝলকানি দিয়ে ওঠে না, মনে করুন যে আপনি লোহাকে গ্রাইন্ড করছেন, তো ওই গ্রাইন্ড করার সময় ওই জ্বলন্ত লোহার টুকরো এক ধরনের লাল আলো দেয় না, ওর ভেতর থেকে মনে হলো যেটা এক গাদা এক গাদা, হয়তো লাখ লাখ জোনাকি তখন পেরিয়ে এসছে, মানে ও আমার চোখের সামনেই ছিল যে এক্সপ্লোড হয়ে গেছে। জোনাকি গুলো যখন পেরিয়ে আসে, প্রথম দিকে আশপাশে ছড়িয়ে যায়, কিন্তু এরপরে আস্তে আস্তে উপরের দিকে একটা তাল মেনে উপরের দিকে উঠে, আর চারপাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। জোনাকি এত যে আশপাশটাকে এই মুহূর্তে মানে ঠাহর করতে পারছি, এতগুলো জোনাকি আশপাশকে ঠাহর করতে পারছে, কিন্তু অন্যান্য অনেক জোনাকি, ওর নিজেরই তো শক্তি এটা, সবগুলো দিকে ছড়িয়ে পড়তে শুরু করে একটা সরু লাইনে, সরু লাইনে, চিকন সরু একটা লাইন। এবং ঠিক ওই সময় একটা ঘটনা ঘটে, ও যখন এভাবে এক্সপ্লোড হয় তখন এক ধরনের সুগ্রাণ ছড়িয়ে পড়ে বাতাসে, আমি এটা এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারিনি এটা কোন ধরনের সুগ্রাণ, কিন্তু যখন আমি ওকে জিজ্ঞেস করতাম যে তুমি এরকম করলে এরকম সুগ্রাণটা আসে কোত্থেকে, ও তখন শুধুমাত্র এইটাই বলতো যে হয়তো আমি আশপাশে কোনো যদি মানে কোনো সাবস্টেন্স থাকে, ওই সাবস্টেন্স আমার ওই ক্ষমতা বলে ছোট হয়ে মানে সরে যাওয়ার যে ফোর্স, ওই ফোর্সের ধাক্কায় হয়তো সেই সাবস্টেন্স থেকে হয়তো স্মেলটা আসে, ওইটা বলতো, কিন্তু প্রত্যেকবার একই রকম স্মেল আসার কথা না, হয়তো জানেও না। স্বাভাবিকভাবেই আমরা ব্যক্তি অবস্থায় ব্যক্তি মানুষ, আমরাই তো আমাদের নিজেদেরকে ভালোভাবে চিনতে পারি না, জানবো কিভাবে। যখন এই জোনাকি গুলো চারপাশে ছড়িয়ে গেল, কিছু সময়ের ভেতরে সে ফেরত আস, আমার মাথার উপরে যে জোনাকি গুলো ছিল সেগুলো নাই, আমার পেছনেই সে এসে পৌঁছায়। এবং পৌঁছানোর পরে সে এমন এক কথা বললো যেটা এক্সপেক্টই করিনি, সে আমার সাথে থাকার কারণে পুরো খেলাটা ধরতে পারেনি, কিন্তু এখন পুরো গেমটাকে সে ধরে ফেলেছে। মনে আছে যে আমরা ওই যে জেরুজালেমের মতো দেখতে একটা শহরে প্রবেশ করেছিলাম, যেখানে ছাদ থেকে দুজন লাফ দিয়ে পড়েছিল আমাদের আমার দিকে। আসলে হচ্ছে কি, ওইটা একটা গ্রুপ, ওইটা একটা পক্ষ, আর এখন আমরা যাদের দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি তারা আবার আরেকটা পক্ষ। প্রথম পক্ষ যে বাসের কেল্লার ভেতরে সব জেরুজালেমের মতো শহর, ওই প্রথম পক্ষ তারাই জুম্মনকে জায়গা দিয়েছিল এখানে সেফ প্যাসেঞ্জের মতো সেফ করে রাখার জন্য, কারণ জুম্মন যখন এখানে এসছে ও বিপদে পড়েছিল, ও বিপদে পড়েছিল ওদেরই ওই যে প্রথম বাসের কেল্লা যাদেরকে যাদের কথা বলছি এখন, তারাই জুম্মনকে ওদের ওইখানে রাখে আর কি। এই জন্য আমরা খুঁজতে খুঁজতে জুম্মনের কাছে ওই জায়গায় যাই, ওই পক্ষের কাছে, যে পক্ষের কোনো দোষ নেই, আসল দোষী পক্ষ হচ্ছে এইটা, যাদের তু আর আমরা এই মুহূর্তে দাঁড়ানো, তাদের কাছেই আমরা আসি দিই। কারণ জুম্মন এসেছিল এখানেই, ওই পক্ষ জুম্মনকে বাঁচিয়েছে, কিন্তু ওরা যখন আমাদেরকে দেখতে পায় তখন ওরা আমাদের উপরে হামলা করে, হামলা। এবং ওদের ওইখানে তখন জুম্মন ছিল, মায়াবী বলে এখন তাকে আমি, মায়াবী সে আমাকে ফলো করছিল। আমাদের ভিতরে খুব অদ্ভুত ধরনের অনেক ধরনের রিলেশনশিপ থাকে, এই ধরনের রিলেশনশিপ গুলোর ভিতরে একটা, যেমন দরবেশের সাথে আমার রিলেশনশিপ, ঠিক তেমনি মায়াবীর সাথে আমার রিলেশনশিপ, এক একটা রিলেশনশিপ ভিন্ন ভিন্ন। মায়াবী আমার পিছনে ছিল, যখন দেখলো যে এইখানে দিগন্ত তারা দুজনকে মেরে ফেলেছে, তখন ওই যে শহরটা, ওই ওই গ্রাম বা ওই বাসের কেলার পেছনে যারা ছিল তারা তখন এক হলো, কারণ দিগন্ত তারা এবং আমি তাদের জন্য থ্রেট। ওরা তারা এটা জানেন না যে আমরা কার ক্ষতি আসছি। ওরা যখন আমাদের উপরে হামলা করার চিন্তা করার চিন্তা করছে, আবার মানে ওরা রেডি হচ্ছে, ওই সময় মায়াবী ওদের গ্রামে বা ওদের এলাকায় প্রবেশ করে জুম্মনকে ওইখান থেকে বের করে নিয়ে যায়, যার ফলে ওই যে আমি বলেছিলাম অনেকগুলা মানে রোল হয়, ওরা যে পিছনের দিকে ধাওয়া করে, ওইটাই ছিল কারণ। ওরা ধাওয়া করে এই জন্য যে মায়াবী যখন ওকে বের করে নিয়ে আসছে, ওরা মনে করেছে যে ওইখান দিয়ে হয়তো এই যে এই শত্রুপক্ষ, ওরা হয়তো জুম্মনকে বের করে নিয়ে গেছে যাতে দুয়ারে আমরা। কতটা কনফিউজিং ব্যাপার বুঝতে পারলাম। এই জন্যই আমার মনে হয়েছিল যে ওইদিকে একটা রোল হয়েছে। এরপর যখন আবার এখানে আসলাম, যখন গুহার ভিতরে ওকে খুঁজে পেলাম, কারণ ও তো ওইখান থেকে ওকে নিয়ে এসছে, জুম্মন এখন যে দৌড় দিয়েছে, জুম্মন এখন কোথায় জানেন, এই শত্রুপক্ষেরই মানে নিজেদের আয়ত্তে, কিন্তু আমরা এখন যেখানে সেখানে না। মায়াবী যখন ওকে নিয়ে এসছে, মায়াবী কিন্তু জানত, কিন্তু মায়াবী বলার সুযোগ পায়নি দিগন্ত তারার কারণে। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলিনি, কারণ মায়াবীর উপরে কনস্ট্যান্ট দিগন্ত তারা খেপে যাচ্ছিল, খেপে যাচ্ছিল, মায়াবী সেই কথা আমাদেরকে বলার সুযোগ পায়নি। এবং যখন ফাঁকটা পায়, জুম্মনকে নিয়ে এই শত্রুপক্ষের লোক এখান থেকে সরিয়ে ফেলে, যাদের দুয়ারে এখন আমরা এবং যাদের কাছেই জুম্মন এসেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এখন কি করব বলো, তখন সে আমাকে বলেছিল যেখানে এসছি সেখানে প্রবেশ করব। আমরা যখন ভেতরে প্রবেশ করি, বলে রাখা ভালো যে আমাদের চোখের সামনে সবকিছু অনেকটা টানেলের মতো, কিন্তু টানেলের এক পাশে অন্ধকার আরেক পাশে একটু আলো থাকে না, ঠিক ওই রকম যে আমরা যেদিকে যাচ্ছিলাম ওইদিকে হালকা আলোর আভা রয়েছে, এবং ওই হালকা আলোর আভা ওই জায়গাটা দিয়ে যখন আমরা এখানে যাই, যখন ওই সুড়ঙ্গটা আমাদের চোখের সামনে খুলে গেল, আমাদের চোখের সামনে আমাই আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। কত উঁচু তা আমি বলতে পারবো না, কিন্তু সবুজ রঙের আলোর ছটা চারপাশে, এমেরাল্ড বলতে পারি আমরা, কিন্তু সবুজ রঙের আলোর চারপাশে এবং টাওয়ারের মতো সবকিছু, অনেকটা যে মিনার বা গম্বুজ হয় না, গম্বুজ না মিনার কিন্তু হয়, এই মিনারের শহর, মিনারের শহর। এখন আমরা দেখতে পাচ্ছি কারণ তারা চায় দেখাতে। বলে রাখা ভালো, এটা কিন্তু বাংলাদেশের সীমানা না, আমরা এখন যেখানে বাংলাদেশের সীমানা না। যখন দিগন্ত তারাকে ফলো করে যাচ্ছি আমি, আমার তো নজর শুধুমাত্র হাতের দিকে, আমাদের চারপাশে যতগুলো ফিগার আছে দাঁড়ানো, এদের হাত পা আসলে ওইভাবে দেখা যায় না। মনে করুন যে আপনি একটা চাদর দিয়ে ওদেরকে ওরা নিজেরা ঢেকে রেখেছে, প্রত্যেকটা ফিগার টাওয়ারিং, অনেকটা আমার চেয়েতে আরো 4 ফিট বা 5 ফিট লম্বা হবে, টাওয়ারিং ফিগার, মানে একটা মানুষের কাঁধে আর একটা মানুষ চললে যতখানি হবে, টাওয়ারিং ফিগার এক একজনের। তো কেউ মুভ করে কিন্তু ম্যাক্সিমাম দাঁড়িয়ে আছে, কেউ মুভ করে কিন্তু ম্যাক্সিমাম দাঁড়ানো, এবং এই আলোর ছটাটা মানে এতটাই অদ্ভুত যে আমার স্কিনও কেমন জানি লাগছিল এই সময়, আমার হাতের দিকে আমার নজর গিয়েছিল, কেমন জানি মনে হচ্ছিল যে হয়তো আমি আলোর পোশাক পরে আছি। কিন্তু কিন্তু তীব্র না, কোনো মতে তীব্র না। এক ধরনের কণ্ঠস্বর শোনা যায়, যে কণ্ঠস্বরটা মানে অর্ডার দেওয়ার মতো করে কথাবার্তা বলছে, অর্ডার দেওয়ার মতো করে। এবং আমি যখন দেখুন তার সাথে চলছি, আমি তো অন্যদিকে খেয়াল করতে পারছি না বেশি, এই জন্য আমি আশপাশের পরিবেশকে অত বেশি ডিসক্রাইব করতে পারছি না। যা আমার নজরে এসেছিল আমি আপনাদেরকে তাই বললাম। এবার একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের পিছনে আছে সবাই, যাদেরকে যাদেরকে আমরা পার হচ্ছিলাম তারা সবাই এক লাইনে অশরীরীদের মতো, মানে ভৌতিক কাণ্ড ঘটাবার মতো করে একই পায়ে হাঁটছে, মানে একই কদম দিচ্ছে তারা। আমার ওই একটা মাত্র সাহসের জায়গাটা হচ্ছে দিগন্তের তারা, এবার অন্য কেউ না। এখন এইখানে লড়াই করার মতো কোনো শক্তি আমার নিজের নেই, কোনোভাবেই নেই। দিগন্ত তারা আমাকে যেই জায়গায় নিয়ে গেল বা যেই জায়গাটায় যে আমরা দাঁড়ালাম, এই জায়গাটা একটা বিশাল পানির চৌবাচ্চা যেটার উপরে ঝর্ণা, মানে ঝর্ণা পানি থেকেই, মানে ঝর্ণা পানি টেনে ওই চারপাশে ছড়াচ্ছে, অনেকটা রাজকীয় ভঙ্গি সব। এবং এই ঝর্ণার অপোজিটে কাকে জানি আমি জানি দেখলাম, এমন নয় যে সে কোনো কিছুর উপর বসে রয়েছে, না, আমরা যেরকম পিছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকি না, ঠিক ওইভাবে যে দাঁড়িয়েছিল তাকে দেখার পরে আমার বুঝতে দেরি হয়নি যে এ হচ্ছে এই এলাকার লিডার বলেন, ডন বলেন, যাই বলেন, এই হচ্ছে আসল দিগন্ত। তারা তখন তাকে এটা বলল, আমার এখানে একজন মানুষ রয়েছে, সেই মানুষের উদ্দেশ্য সম্পর্কে আমি জানি না, কিন্তু সেই মানুষটা আমার কাছে দায়বদ্ধ, ওই মানুষটাকে আমি নেওয়ার জন্য মিশছি। ওইখানে যে দাঁড়িয়ে রয়েছে না, সে প্রথমে এদিক ওদিক একবার তাকিয়ে হাসল, হাসার পরে সে বলল, আদমি, কিসের আদমি? কোন আদমি এখানে নেই, এই তো কোন আদমি হতে পারে না। তুমি আদমি খুঁজে চাও, খুঁজে যাও, কোথায় আছে দেখো তোমার আদমি, যদি খুঁজে পেতে পারো তাহলে নিয়ে যাও। এই কথা বলে সে ইশারা দেয়, দিগন্ত তারা তো জানে যে এটা তো কথা হতে পারে না। তখন দিগন্ত তারা বলে, কোথায় লুকিয়ে রেখেছ বলো, কোথায? বাইরে তো সে রয়েছে, তোমাদেরই লোকের মাধ্যমে বাইরে তোমরা লুকিয়ে রেখেছ, শুধু জানিয়ে দাও কোথায় রয়েছে, আমরা চলে যাব। সে উত্তর দেয়, আর যদি আমরা না বলি, আর যদি আমরা যেতে না দিই, আর যদি আমরা তোয়াক্কা না করি, আর যদি আমরা সম্মান না করি, আর যদি ফিরিয়ে না দিই, কি করবে তুমি? এই কথাটা যখন বলল, আমি আমার পেছনে দুইটা ঘের ঘের শব্দ শুনতে পাই, দুইটা ঘের ঘের শব্দ। ওই দুটা ঘের ঘের শব্দের পরে আমার সামনে যে দাঁড়ানো সে তার এইভাবে তালি দিল, এইভাবে তালি দেওয়ার সাথে সাথে আপনি যখন শূন্যে বাতাসে কাপড় ছুঁড়ে মারেন, ব্যাটা ওর না, ব্যাটা কাপড় ভারী কাপড় না, সেটাকে যখন ছুঁড়ে মারবেন সেটা যেভাবে এগিয়ে যাবে র্যান্ডম, এভাবে চারপাশ থেকে প্রচুর ছায়া এসে তার পেছনে জমা হতে শুরু করে। কত ছায়া এসে জমা হয়েছে তা আমি জানি না, কিন্তু তার পেছনে ছায়া আর ছায়া, ছায়া আর ছায়া। তখন সে এটুকু বলল, আদমি তো পাবে না কোথাও, খুঁজে দেখো পাও কিনা। তখন দিগন্ত তারা তাকে বলল, খুঁজে নেব তাকে পাবো, কিন্তু আর একটা জিনিস রয়েছে এখানে, ওই ব্যাগ কোথায়? তখন সে ওই ব্যাগের দিকে ইশারা করে আমাদেরকে, ব্যাগ দেখায়, ব্যাগ কোথায়? কোন ব্যাগ? জুম্মনের ব্যাগ, কারণ জুম্মন একটা ব্যাগ এনেছিল এখানে। ওই ব্যাগের দিকে ইশারা দেয় এবং সে বলে, ওইখানে ব্যাগ, নিয়ে নাও, যাও নিয়ে নাও। কিন্তু যাও নিয়ে নাও বলা এবং বলার পরে সেখান থেকে যে তা নিয়ে আনা সহজটা, তবুও দিগন্ত তারা সেখানে যায়, আর এইখানেই ঘটনাটা ঘটে। দিগন্ত তারা খুব ভালো করে জানত যে ওরা তার উপরে হামলা করবেই। একটা ছায়া যখন আমার দিকে আসে, আমি যখন ডান হাতটা শুধু বাড়িয়ে দিই, বলে রাখি আমি শুধু ডান হাত বাড়িয়ে দিয়েছিলাম, কোনো জিকির না কোনো কিছু না, সে আমাকে পাশ কাটিয়ে মাটির উপরে যে পড়ে। মানে আপনি সবাইকে আমার দিকে ছুটে এসছেন, আমার সাথে তো মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা, কিন্তু সংঘর্ষটা হলো না, আপনি ট্রাজেক্টরি চেঞ্জ করে ফেলেছেন এবং আপনি যে মাটির উপরে পড়লেন। শুধু এইটুকু আমার নিজের চোখে ঘটা দেখা আর কি, আমার নিজের চোখের সামনে ঘটা। ততক্ষণে দিগন্তের তারার সাথে একটা লড়াই শুরু হয়েছে, কিন্তু নম্বরের খেলায় সম্ভব না, এটা আমিও জানি, দিগন্তের তারাও তা জানে। সেই সত্তা, যেই সত্তা এখানে সবার লিডার, সে আমার খুব কাছে চলে আসে। আমার এখনো মনে আছে সে আমার বুকের উপরে হাত রেখেছিল এবং সে আমার বুকের উপরে কোনো কিছু কার্ভ করার চেষ্টা করে, মানে আঁচড় দিয়ে কিছু লেখার চেষ্টা করে, কিছু একটা সে লেখার চেষ্টা করে, কিন্তু সে পারেনি। আমি তাকে বেশি দূর আগাতে দিইনি, আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। যখন আমি তাকে থামিয়ে দিয়েছিলাম তখন সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, এবং ওই ফোর্সে যখন আমি নিচে পড়েছিলাম তখন আমার মাথায় আমি প্রচন্ড জোর আঘাত পাই। কেন জানি মনে হচ্ছিল যে চোখ নাক মুখ সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে পেট থেকে সবকিছু বেরিয়ে আসবে। ওই অবস্থায় কতগুলো লাথি ঘুষি খেয়েছি তা আমি বলতে পারবো না, কিন্তু আমি খেয়েছি। আমার সর্বশেষ যেটা খেয়াল আছে যে কে জানে আমার হাত ধরল এবং আমাকে টেনে নিয়ে গেল মাটিতে, হিচড়ে নিয়ে যায় যেরকম, ওইভাবে আমাকে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেছে তা আমি জানি না, কিন্তু যখন আমার হুঁশ আসে তখন আমি নিজেকে জঙ্গলে খুঁজে পাই এবং তখন ফজরের সময় আলো ফুটে যাচ্ছে না। আমাদের পাশে রয়েছে মায়াবী, না রয়েছে এই যে শত্রু যারা জুম্মনকে সেভ করে রেখেছিল, আরেক শত্রু যার নাম বলবো না, আর যে শত্রুর সাথে মাত্র দেখা হলো, এই ত্রিমুখী সংঘর্ষের সাথে কি আসলে পেরে উঠে সম্ভব? তাও তো কপাল ভালো যে তখন পর্যন্ত খচ্চর বাহিনী আমাদের উপরে হামলা করেনি। জুম্মন মিসিং ছিল আরো কয়েকদিন এবং আমার পক্ষে তার কয়েকদিন থাকা এখানে সম্ভব না, আমার পক্ষে কয়েকদিন এখানে থাকা সম্ভব না এবং আর খোঁজাও সম্ভব না। যেই বিভীষিকার রাত পার করেছে ওই ঘুটঘুটে অন্ধকারে, কারণ ঘুটঘুটে অন্ধকারে মানুষকে কাটলে দেখা যায় না, হয়তো মনে হতে পারে এটা কেমন ঘটনা, কিন্তু না, ঘুটঘুটে অন্ধকারে তো নিজের হাতকেই চেনা যায় না, নিজের ইন্দ্রিয়গুলোকেই সব মাঝে মাঝে চেনা যায় না। তাহলে সেইখানে কিভাবে দেখা যাবে যে ওরা কাউকে চামড়া ছিলে ফেলে রাখে নাকি হাত পা কেটে ফেলে রাখে? আমরা ওই দিন ওই সময় থেকে যে শপথটা নেই তা হচ্ছে আমরা এই পাহাড়ে কখনো প্রবেশ করবো না, কোনো মতেই না, এত প্রতিকূলতা সামনাসামনি হওয়া যায় না, কোনো মতেই না। এবং জুম্মনের খোঁজ আমরা পাইনি, আমরা জুম্মনের খোঁজ প্রায় আনুমানিক 7-8 দিন পরে খোঁজটা আমার কাছে এইভাবে আসে, ও নাকি দোকানে এসে প্রবেশ করে এবং প্রবেশ করে ক্যাশে যে বসে, ক্যাশে বসার পর থেকে ঘুমাচ্ছে। এইটা হচ্ছে আমি এখান থেকে চলে আসার পরে, মানে ওই দিন রাতের পরে, আনুমানিক 6 দিন বা 4 দিন, এই সময়টুকু জুম্মন নিখোঁজ ছিল। এরপরে সে কিভাবে ফেরত আসে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেনি, কখনই বলেনি, এবং সে বুঝিয়ে দিয়েছে সে আমাকে কখনই বলবে না, কখনই না। তো এই ঘটনাটা এখানেই শেষ। এবার আমরা যাব আজকের পর্বের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। উটগুলো যখন চিৎকার শুরু করল তখন আকাশে তারা ছিল। শুধু চিৎকার না, সে আওয়াজ ছিল অন্যরকম। উটের গলা থেকে বের হচ্ছিল কিন্তু মনে হচ্ছিল মাটির নিচ থেকে আসছে, যেন 12টা প্রাণী একসাথে দেখেছে এমন কোনো কিছু যা দেখার কথা নয়, যা চোখ দিয়ে দেখা যায় না। সালেম ইবনে দাউদ তাঁবুর ভেতরে ছিল, ঘুম ভাঙল তার। সে উঠল, তাঁবুর পর্দা সরাল, বাইরে এলো। রাতের শেষ প্রহরে ঠান্ডা মুখে লাগলো তার। নাজদের মরুভূমিতে এই ঠান্ডা হাড় পর্যন্ত যায়। আকাশে তারা ফিকে হয়ে আসছে, ভোর হতে আরো কিছুটা বাকি। উটগুলো সব পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে, একটাও নড়ছে না। শুধু সেই আওয়াজ গলার গভীর থেকে থেমে থেমে। একটা উট এমন ভাবে কাঁপছিল যেন তার শরীরের ভেতর থেকে কিছু একটা ঢুকে গেছে, অথচ কেউ ছুঁয়েও দেখেনি তাকে। সালেম পশ্চিম দিকে তাকালো, 50 গজ দূরে কিছু একটা। আধারে প্রথমে বোঝা গেল না, চোখ সরিয়ে নিল, তারপর দেখল একজন মানুষ বসে আছে মাটিতে, পা ভাজ করে, আপদমস্তক কালো কাপড়ে মোড়া, মাথা সামান্য নিচু, নড়ছে না একটু, শ্বাস নিচ্ছে কিনা বোঝার উপায় নেই। এই মরুভূমিতে কেউ থাকে না, নিকটতম লোকালয় 3 ঘন্টার পথ, রাতে কেউ একা আসে না এখানে। তবু সালেম এগুলো 22 বছরের রাখাল, সাহসী না বোকা, শুধু অভ্যস্ত এই নির্জনতায়। সে ভাবল পথ হারানো মুসাফির অসুস্থ হয়ে পড়ে গেছে হয়তো, কাছে গেল। তখনই প্রথম অস্বাভাবিক জিনিসটা চোখে পড়ে তার, মানুষটার চারপাশে বালি নড়ছে না। রাতের শেষ প্রহরে মরুভূমিতে সবসময় হালকা বাতাস থাকে, বালির কণা উড়ে সরে যায়, কিন্তু ওই গোলাকার জায়গাটা যেখানে বসে আছে সে, সেখানে একটা বালির কণাও নড়ছে না, যেন সেই জায়গায় বাতাস পৌঁছায় না, ঢুকতে পারে না। তারপর গন্ধটা এলো, পোড়া গন্ধ, কিন্তু আগুন নেই কোথাও, কাঠ পোড়ার গন্ধ না, গন্ধকের মতো না, আরো পুরনো কিছু, যেন অনেক নিচে পাথর কেউ ভেঙেছে, সেই ভাঙা পাথরের ভেতর থেকে হাজার বছরের বন্দি বাতাস বেরিয়ে এসেছে। সালেম থামে 10 গজ দূরে, তখন মাথাটা উঠাল, ধীরে, অনেক ধীরে, যেভাবে মানুষের মাথা ওঠে না এতটা ধীরে। কাপড়ের নিচে মুখ ছিল না, ছিল শুধু অন্ধকার, খুটখুটে অন্ধকার, যেন কাপড়ের ভেতরে রাত বসবাস করে। সালেম দেখল সেই অন্ধকারের ভেতরে দুটো আলো আছে, লালছে, আগুনের মতো না, আরো পুরনো, পাথরের ভেতরে হাজার বছর চাপা পড়া আগুনের মতো। সে আলো দুটো সালেমের উপর স্থির হল, তখন বাতাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, সম্পূর্ণ, এমনকি সালেমের নিজের শ্বাসের শব্দও আর শুনতে পেল না। সে নিজে মরুভূমি নিথর হয়ে গেল, উটগুলো চুপ, তারা চুপ, বালি চুপ। তারপর সেই সত্তা কথা বলল, আওয়াজটা মাটির নিচ থেকে এসেছিল, গভীর ভারী, একটা মানুষের কণ্ঠস্বর যেমন হয় তেমন না, কিন্তু মানুষের ভাষায়, আরবিতে, তবে এমন আরবি যা সালেম আগে কখনো শোনেনি। শব্দগুলো অনেক পুরনো, অনেক পুরনো। এই জমিনের কথা জানিস কিনা জিজ্ঞেস করল সে। সালেম কিছু বলতে পারল না, মুখ খুলল, বন্ধ হয়ে গেল আবার, গলায় কথা আটকে গেল এমন ভাবে যেন কেউ হাত দিয়ে চেপে ধরেছে তার গলা। সত্তাটা অপেক্ষা করল না, বলে চলল, এই জমিনের নাম মানুষটাকে ওয়াদি আল হামার, কিন্তু এই জমিনের আসল নাম, যে নাম বালি জানে, পাথর জানে, মাটির নিচে অন্ধকার জানে, সেই নাম হল আর্দালসাক, চুক্তির জমিন। সালেম দাঁড়িয়ে আছে, নড়তে পারছে, তার পায়ের নিচের বালি ধীরে ধীরে গরম হচ্ছে। রাতের শেষের ঠান্ডায় এটা সম্ভব না, কিন্তু তাও হচ্ছে, যেন মাটির নিচে কিছু একটা জেগে উঠেছে এবং তার গরম নিঃশ্বাস ফেলছে। সত্তাটা বলল, এই জমিনে একবার এক রাখাল ছিল। সালেম শুনছে তা, বলল, সেও উট চড়াতো তোর মতো, এই বালিতে, এই পাথরে, এই রোদে, তোর মতোই,
কোনো কারণ নেই। তবুও সালামের বুকের ভেতরে কিছুটা নড়ে উঠল,
অজানা কারণে। সে বুঝল না কেন। সেই সত্তা বলল, সেই রাখালের নাম ছিল দাউদ।
সালামের বুকের ভেতরটা নড়ে উঠল, জমে গেল।
দাউদ, দাউদ তো তার বাবার নাম।
কিন্তু সালাম এটা ভাবল না, তখন ভাবতে পারলো না, মাথা কাজ করছিল না ঠিক মতো। সেই লালচে আলো দুটো তার চোখে এসে আটকে যাচ্ছে বারবার, সরাতে পারছে না সে দৃষ্টি। সে সত্তা বলে উঠে,
সেই দাউদ একদিন উত্তরের দিকে গিয়েছিল একা, ওয়াদি পেরিয়ে অনেক দূরে ভালো চারণ ভূমির খোঁজে।
সালাম শুনছে, কান দিয়ে ঢুকছে কথাগুলো তার, কিন্তু বুঝতে পারছে না কেন শুনছে। থামতে চাইছে, কিন্তু ফিরে যেতে চাইছে তাবুতে, তাও সম্ভব হচ্ছে না, কারণ তার পা নড়ছে না।
সেই সত্তা বলল, সেই রাতে আকাশে চাঁদ ছিল না, ঠিক এই রাতের মতো তাবুত একা ছিল। তার সাথে ছিল তার উট আর তার ছুরি।
সেই সত্তা বলল,
ডাকাতরা পাঁচজন ছিল, মরুর ডাকাত। তার আগে থেকে ছিল না সেখানে, অপেক্ষা করছিল, কারণ তারা জানত দাউদ আসবে, কেউ বলেছিল তাদের। দাউদ পালাতে চেষ্টা করেছিল, কিন্তু পাঁচজনের বিরুদ্ধে একা মানুষ কতটুকু পারে। তারা তাকে ধরল, মাটিতে ফেলল, বাঁধল, তারপর তারা ছুরি বের করল। ধীরে ধীরে তারা তাকে জবাই করল, এত ধীরে তখন সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দিকে, যারা তাকে জবাই করছে। তারা ছিল না তাদের, এই মরুভূমিতে কেউ আসে না, কেউ দেখে না, কেউ শোনে না। দাউদ শেষ মুহূর্তে একটাই কথা বলেছিল, একটাই নাম নিয়েছিল, তার ছেলের নাম।
সালামের বুক থেকে একটা শব্দ বের হল, কান্নার মতো, কিন্তু কান্না না। তখনই সে বুঝল, পুরোটাই বুঝল, এই গল্প তার বাবার গল্প। সে সবসময় জেনেছিল তার বাবা হারিয়ে গেছেন মরুভূমিতে, কেউ বলেনি কিভাবে, মায়ের মুখেও কথা নেই, শুধু বলেছিল হারিয়ে গেছেন। এতদিন পর এই রাতে এই অন্ধকারে একটা অমানুষ তাকে বলছে। সালেম হাঁটু ভাঁজ করে বালিতে বসে গেল, পড়ে রইল কতক্ষণ তা সে জানে না। তারপর সেই সত্তার শব্দ আবার এলো, এবার গলার স্বর বদলে গেছে, আগে ভারী ছিল, এখন ধীর এবং গভীর, এখন ধারালো, ছুরির ধার যেমন হয় তেমন।
তোর মালিকের নাম আব্দুল আজিজ ইবনে মুশির।
সালেম মাটিতে পড়ে যায়, মাথা তুলে, কিভাবে জানে এই মালিক, এই লোক, এই মালিকের নাম, এই নির্জন মরুভূমিতে?
সত্তাটা বলল, তাকে গিয়ে বলবি, বলবি সওদা পূর্ণ করার ওয়াক্ত হয়েছে।
সালেম বুঝল না কিসের সওদা, কিসের চুক্তি, কিন্তু বুঝল এই কথা বলতে হবে তাকে, না বললে কি হবে জানে না, তবু বলতে হবে।
তারপর সেই সত্তা তার নিজের নাম বলল, রাজিম ইবনে সামউ। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে মনে হল আশপাশের জমিন হালকা কেঁপে উঠেছে, শব্দ ছাড়া।
বালি নড়ল, মাটির নিচ দিকে ঠেলা দিয়ে উঠছে যেন কেউ, ওই কোলাকার জায়গাটা যেখানে সত্তাটা বসে আছে, সেখান থেকে বালি সরে যেতে লাগলো চারদিকে বৃত্তাকারে, ধীরে ধীরে। উটগুলো একসাথে চিৎকার করে উঠল, সে আগের শব্দ পেটের গভীর থেকে, কিন্তু এবার আরো তীব্র। একটা উট দৌড়াতে শুরু করল, আর থামল না, অন্ধকারে মিলে গেল। আকাশের শেষ কয়েকটা তারা নিভে গেল একে একে, যেন কেউ হাত দিয়ে ঢেকে দিচ্ছে। সত্তাটা বলল, তোর মালিককে জানিয়ে দিস, রাজিম ইবনে সামউন তাকে স্মরণ করিয়ে দিয়েছে। তারপর পূর্ব দিগন্তের প্রথম আলোর রেখা এলো, এক ছিলতে ফিকে রেখা।
সালাম সেদিকে তাকাল এক মুহূর্তের জন্য, তারপর ফিরল সে।
কেউ নেই, কালো কাপড় নেই, লাচে আলো নেই, সেই ভারী কণ্ঠস্বর নেই, শুধু বালি। আর সেই জায়গায় যেখানে সত্তাটা বসেছিল
বালিতে কোনো দাগ নেই, কোনো চিহ্ন নেই, কোনো ছাপ নেই, যেন কেউ ছিলই না। কিন্তু পায়ের নিচে বালি এখনো গরম। সালেম হাঁটু গেড়ে বসে আছে, উঠতে পারছে না, পা কাজ করছে না, শরীরে শক্তি নেই। সূর্য উঠেছে, মরুভূমি সোনালী আলো ছড়িয়ে পড়েছে। সালেম সেই আলোয় বসে আছে একা। তার কানে শুধুই বেজে যাচ্ছে দাউদ, দাউদ ইবনে সালি, তার বাবার নাম। এবং সেই নামের পাশে বাচ্চা আরেকটা কথা, শব্দ পূর্ণ করার ওয়াক্ত হয়েছে। যে চুক্তি রক্তে লেখা হয় তা বালিতে মিলে না। রাজিম ইবনে সামু, সে বলে না, সে শুধু অপেক্ষা করে। তায়েফ শহর রাত অন্যরকম হয়। দিনের বেলায় এই শহর সাধারণ, গোলাপের বাগান, পাহাড়ে বাতাস, বাজারের মানুষের শব্দ। কিন্তু রাত নামলে, বিশেষ করে মধ্যরাতের পরে, এই শহরের পুরনো অংশে এক অন্ধকার, অদৃশ্য, ভারী পরিবেশ নেমে আসে। অনুভব করা যায় যেন বাতাসের নিজের একটা ওজন আছে, যেন প্রতিটা পুরনো দেয়ালের পেছনে কিছু একটা জেগে থাকে, ঘুমায় না, শুধু অপেক্ষা করে। আব্দুল আজিজ সেই রাতে তায়েফের পুরনো অংশে ঢুকলেন, গাড়ি রাখলেন বাইরে, হেঁটে গেলেন ভেতরে। রাস্তা চেনেন তিনি, আগেও এসেছেন এখানে, কিন্তু সেবার এসেছিলেন এক ধরনের বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু এবার তার উদ্দেশ্য আতঙ্ক। পার্থক্যটা পায়ের পদক্ষেপে বোঝা যাচ্ছিল, কারণ অতি দ্রুত আর অতি সন্তপণে তিনি এগিয়ে যাচ্ছেন। যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, বাইরা শহরের শেষ প্রান্তে, পুরনো বাড়ি, দেয়ালের পোলে উঠে গেছে, কালো কালো দাগ বসে গেছে। কিন্তু এই দাগটা সময়ের দাগ, বাইরে কোনো আলো নেই, কোনো নাম ফলক নেই। সাধারণ মানুষ এই বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে মনেও থাকে না যে এটা বাড়ি। কিন্তু যারা জানে তারা জানে। আব্দুল আজিজ দরজায় কড়া নাড়ে, একবার, দুইবার, এবার দরজা খুলে। হারিস আল মাকজুমি, বয়স বলা যায় না, শরীর একদম শুকনো, চামড়া হাড়ের সাথে মিশে গেছে বললেই চলে। কিন্তু চোখ দুটো এমন যে সরাসরি তাকানো যায় না। গভীর সে চোখ, যেন সেই চোখের পেছনে আরেকটা পৃথিবী রয়েছে। এমন ভাবে সুরমা দেওয়া সেই চোখে, যেন মনে হয় যে চোখ কোন মানুষের চোখ না, মহাজাগতিক এক চোখ। আব্দুল আজিজকে দেখে সে কিছুই বলল না, শুধু সরে দাঁড়ালো, ইশারা দিল ভেতরে আসা। ঘরে ঢুকতেই শরীরটা একদম বদলা গেল তার। বাইরে তায়েফের পাহাড়ি বাতাস ছিল, ঠান্ডা এবং হালকা। ঘরে ঢুকতেই সেই বাতাস কোথায় যেন চলে গেল। এখানে বাতাস নেই, কিন্তু দম বন্ধ না পরিবেশটা কেমন যেন অন্যরকম, যেন এই ঘরের ভেতরে বাতাস একদম স্থির হয়ে আছে, নড়েও না চড়েও না, যেন কেউ এই বাতাসকে আবার এইখানে আটকে রেখেছে। আগর বাতির গন্ধ, কিন্তু আরো অনেক কিছু মেশানো, অনেক পুরনো কোনো কিছু, যে গন্ধ মাটির নিচ থেকে প্রায় সময় আসে, অনেকটা বৃষ্টি যখন পড়ে তখন। ঘর অন্ধকার, একটা মাত্র প্রদীপ জ্বলছে একটা কোণায়। সেই আলো দেয়ালের লেখাগুলোকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে। আরবি হরফ, কিন্তু সাধারণ আরবি হরফ না, অনেক পুরনো হরফ, এমন লেখা যা পড়তে গেলে চোখ প্রায় সরেই যায়, দৃষ্টি যেন ভ্রম হয়, যেন লেখাগুলো পড়তে দিতে চায় না নিজেকেই। হারিস মেঝেতে বসলেন, আব্দুল আজিজ বসল তার সামনে, দুজন মুখোমুখি। প্রদীপের আলোয় বৃদ্ধের মুখ পুরোপুরি দেখা যায়, সেই মুখে কোনো ভাব বা কোনো উদ্বেগ, কোনো করুণা বা কোনো উদাসীন কোনো ভাবই নেই, একদম পাথর। আব্দুল আজিজ বলল, রাজিম ডাক পাঠিয়েছে। হারিস বলল, ওইটা আমি জানি। আব্দুল আজিজ বলল, কিন্তু আমার পক্ষে তো সওদা পূর্ণ করা সম্ভব না। হারিস অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, সম্ভব হোক বা না হোক, সওদা পূর্ণ করে দে। আব্দুল আজিজ তার মুখটাকে একদম বাঁকা করে ফেলল। সে বলল, আমি আমার প্রাণের সন্তানকে কিভাবে দেব? হারিস তখন বলল, তাহলে না জেনে কেন চুক্তি করেছিল বদমাইশ? কথাটা নরম গলায় সে বলল, কিন্তু প্রতিটা শব্দ পাথরের মতো একদম যেন চাবুক মারল তার পিঠে। আব্দুল নাজিদ আর কিচ্ছু বলল না, বলার তো আসলে কিছু নেই, সে জানে সে কি করেছিল। কত বছর আগে যখন ব্যবসা ডুবে গিয়েছিল, যখন সব শেষ হয়ে এসেছিল তার, সেই রাতে এই একই ঘরে এই একই বৃদ্ধের সামনে একটা অদ্ভুত চুক্তি হয়েছিল রাজিম ইবনে সামুমের সাথে। বিনিময়ে সে সব পেয়েছে, কিন্তু মূল্য ছিল সবকিছুর। সে ভেবেছিল আব্দুল আজিজ যে এমন সময় আসবে না, ভেবেছিল সবাই সবকিছু ভুলে যাবে বা সে নিজেও ভুলে যাবে। আজ সে ওই রাখালের মুখে শুনল সেই নাম। ভোলা হয়নি তা ভোলা সম্ভব না। হারিয়ে ছুটল ঘরের গভীরে, গেল সে অন্ধকারের ভেতরে, সেই অন্ধকারে সে মিলিয়ে গেল কিছুক্ষণের জন্য, শুধু তার পায়ের শব্দ শোনা যায়, তারপরে সে শব্দও থামে। এরপর একদম নিরবতা। আব্দুল আজিজ বসে আছেন একা, প্রদীপের আলো একটু পরপর ঝাঁকি মারে, দেয়ালের লেখাগুলো ছায়ার মতো হয়ে নড়ছে ওই প্রদীপের আলোর ঝাঁকিতে। মনে হচ্ছে লেখাগুলো নিজেরাই ভাসমান এবং ওরা সাঁতার কেটে বেড়াচ্ছে দেয়ালে। হারিস ফিরল, হাতে একটা কাঠের বাক্স, কালো ছোট, উপরে আরবি হরফে কিছু খোদাই করা। সেই হরফগুলো দেখে আব্দুল আজিজ চোখ সরিয়ে নিল, কারণ তার মনে হল হরফগুলো তার দিকে তাকাচ্ছে। বাক্সটা মেঝেতে রাখলো হারিস, তারপর সে বসে চোখ বন্ধ করে, সে তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আব্দুল আজিজ অনুভব করে কিছু একটা শোনা যায় এই ঘরে, যেন দেয়ালগুলো সবকিছু শুনছে, বাতাস, কান, মেঝে। তারপরে না হঠাৎ করে প্রদীপের শিখাটা কেঁপে উঠে একদম জোরে, ঘরের যে ভাবটা, যে ভঙ্গিটা, যে তাপমাত্রা, তা পরিবর্তন হতে শুরু করে। তখন গরম ছিল, এখন হঠাৎ ঠান্ডা, হাড় পর্যন্ত জমে যাওয়ার মতো অবস্থা। এখন আব্দুল আজিজ হাত দুটোকে এমন ভাবে বেঁধে রাখলেন যেন তিনি কোনো মতে নিজেকে শীত থেকে নিবারণ করার চেষ্টা করছেন। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো, শীতের রাতে যেমন হয়। তাইফে এই মৌসুমে এতটা ঠান্ডা পড়ার কথা না। এবার প্রদীপ নিভে যায়, ঘর সম্পূর্ণ অন্ধকার, আব্দুল আজিজ নিজের হাত দেখতে পাচ্ছে না, সামনে বৃদ্ধ কোথায় বসে আছে সেটা বোঝাও যায় না, শুধু অন্ধকার এবং ঠান্ডা, যা শুধুমাত্র বেড়েই যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। ঘরের কোণে টিমটিমে একটা আলো এল, সবুজ রঙের, একদম ফিকে সবুজ, আগুনের মতো না, ঠান্ডা আলো, পচা কাঠে যে আলো জ্বলে তার মতো, কিন্তু আরো তীব্র। সে আলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে না, কিন্তু জমে আছে এক জায়গায়, এবং সেই আলোর ভেতরে একটা আকৃতি দাঁড়িয়ে আছে। সে মানুষের মতো কিন্তু মানুষ না, উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি, শরীরের অনুপাত ঠিক না, ঘাড় একটু বেশি লম্বা, হাত একটু বেশি নিচে ঝুলছে, মাথা একটু বেশি বড়, মুখ আছে তার, কিন্তু সেই মুখের কোনো ভাব নেই, পাথরের মতো, একদম পাথরের মতো। আব্দুল আজিজ সেই আকৃতির দিকে তাকাতে পারছেন না শান্তিতে, চোখ যেতে চায় বারবার, কিন্তু তা সহ্য হয় না তার। হারিস বলে উঠল, এই মানুষটাকে দেখছ? আকৃতি আব্দুল আজিজের দিকে তাকালো, সেই দৃষ্টি তার শরীরে লাগলো, স্পর্শের মতো ঠান্ডা পরশ, যেন কেউ বরফের হাত দিয়ে তার কাঁধে হাত রেখেছে। আকৃতি বলল, কণ্ঠস্বর মানুষের মতো, কিন্তু তার দুইটা স্তরে সে কথা বলছে, একটা কান দিয়ে শোনা যাচ্ছে ঠিক, আরেকটা কান দিয়ে শোনা যায় না। বুকের ভেতরে কিভাবে জানি অদ্ভুত ভাবে তা অনুভব করাচ্ছে। সে বলে, রাজিম ইবনে সামুমের চুক্তি হয়েছিল এই মানুষের সাথে। হারিস বলল, সে সওদা পূর্ণ করতে চায় না, রাজিমকে থামানোর পথ সে জানতে চায়। আকৃতি নিথর হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, এত দীর্ঘ যে আব্দুল আজিজ ভাবল হয়তো কথাই বলবে না সে এখন, যেটা জিনদের স্বভাব, প্রায়শই উত্তর না দিয়ে তারা চলে যায়। কিন্তু এবার সেই জিন উত্তর দিল, সামুম বায়ু থেকে জন্ম, আগুনের সবচেয়ে গভীর স্তর থেকে। সে শুধু জিন না, সে সেই শ্রেণীদের যাদের নাম নেওয়া হয় না খুব সহজে, যাদের নিয়ে কথা বলতে গেলেও অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হয়। তাকে বন্দী করা যায় অবশ্যই, কিন্তু সেই পথ সহজ না। এবার সেই সত্তা বলল, চারটা শর্ত, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও উল্টো হলে রাজিম আসবে এবং আর ফিরবে না। প্রথম শর্ত, যে জমিনে রাজিম প্রথম কথা বলেছে সেই জমিনের বালি লাগবে, কিন্তু সেই বালি তুলতে হবে এমন হাতে যে হাত সেই কথা নিজের কানে শুনেছে। অন্য কারোর হাতে সেই বালি মৃত কাজ করবে না, কারণ রাজিমের কথার কাঁপুনি সেই বালিতে রয়েছে। সেই কাঁপুনি শুধু সেই বহন করতে পারবে যে সেই কম্পন নিজের শরীরে অনুভব করেছে। সালেমের হাত, রাখালের হাত। দ্বিতীয় শর্ত, একটা পাত্র লাগবে, তামার পাত্র, কিন্তু সেই তামা সাধারণ আগুনে গলানো চলবে না, গলাতে হবে বজ্রপাতে পোড়া গাছের কাঠের আগুনে, কারণ বজ্রপাত আসমান থেকে আসে, সেই আগুনে আসমানের শক্তি আছে। মাটির জিনকে আসমানের আগুনে তৈরি পাত্রে বন্দী করা যায়, অন্য কোনো পাত্রে না। সেই পাত্র খুঁজে পেতে হবে, এ দুনিয়ায় আছে কিন্তু কম। তৃতীয় শর্ত, সেই তামার পাত্রে লিখতে হবে, কিন্তু কালি দিয়ে না, জাফরান, গোলাপ জল এবং মৃত সমুদ্রের লবণ তিনটা একসাথে মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে লিখতে হবে রাজিম ইবনে সামুমের নাম, কিন্তু সোজায় না, উল্টো করে, প্রতিটা হরফ আলাদা করে, তারপর উল্টো করে, তারপর একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়ে, কারণ জিনের আসল নাম তার শক্তির চাবিকাঠি, সেই নামকে উল্টো করে বাঁধলে তার শক্তি উল্টো দিকে টানে, নিজের দিকে, নিজেকেই বন্দী করে। কিন্তু লেখার সময় একটাও ভুল হলে পুরো পাত্র ফেটে যাবে এবং রাজিম মুক্ত হবে। আব্দুল আজিজ এই কথাগুলো শুনছে একদম চুপচাপ। এবার সে শুনে চতুর্থ শর্ত, এই শর্ত বলার পূর্বে ওই জিন কিছু সময়ের জন্য থেমে থাকে, যেন এই শর্ত বলতে সে সময় নিচ্ছে, হয়তো এটা অনেক আলাদা এই জন্যই। তারপরে সে বলে, এবং সবচেয়ে কঠিন সেই শর্ত, চুক্তিকারীকে মানে আব্দুল আজিজকে নিজে যেতে হবে সেই জমিনে যেখানে রাজিম কথা বলেছিল, সেই একই জায়গায় দাঁড়াতে হবে, একা, কোনো সঙ্গী নেই, কোনো সাহায্য নেই, অন্ধকার রাতে, এবং রাজিম ইবনে সামুমকে ডাকতে হবে নিজের মুখে, কারণ রাজিম স্বেচ্ছায় না এলে পাত্রে বন্দী হবে না, তাকে আসতে হবে, এবং সে আসবে শুধু তখনই যখন তাকে সেই কণ্ঠে ডাকা হবে যে কণ্ঠে চুক্তি হয়েছিল, চুক্তিকারীর কণ্ঠ, অন্য কোনো কণ্ঠ না। সে আসবে কারণ সে ভাববে সওদা পূর্ণ হতে যাচ্ছে, চুক্তি পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু সে জানবে না পাত্র তৈরি আছে, বালি তৈরি আছে, এবং সে এলেই বাকিটা তোমাকে শেখাবে হারিস, কথাটা বলল সেই সত্তা। তারপর সে নীরব হয়ে গেল, সে আলো ধীরে ধীরে গায়েব হয়ে গেল, এবং আকৃতিও নেই, কেউ নেই সে ঘরে, শুধু প্রদীপ চলে, আবার চলছে, কখনো চলল কেউই জানে না, হয়তো কখনো হারিস অলক্ষ্যে সেই প্রদীপটায় আগুন লাগিয়ে দিয়েছে, অথবা সে প্রদীপ জ্বলছিল কিন্তু তাকে লক্ষ্য করেনি। হারিস আল মাকজুমি আব্দুল আজিজের দিকে তাকালো, সে বলে, শুনেছিস? আব্দুল আজিজ জবাব দিল না, দিতে পারে উনি, কারণ চতুর্থ শর্তের কথা তার মাথায় ঘুরছে, একা যেতে হবে সেই জমিনে, রাজিবকে নিজের মুখে ডাকতে হবে, সেই জমিনে যেখানে ভোরের অন্ধকারে একটা কালো আকৃতি বসেছিল, যেখানে লালচে আলো জ্বলেছিল, যেখানে পায়ের নিচের বালি গরম হয়েছিল। হারিস বলল, ভয় পাচ্ছিস? আব্দুল আজিজ বলল, হ্যাঁ। হারিস বলে, ভয়, ভয় না থাকলে বোকা হতে হয়, কিন্তু ভয় নিয়েও যেতে হবে, কারণ ভয় তো সাহস যোগাবে, কারণ আর কোন পথ তোর হাতে নেই। মনে রেখো, রাজিম ইবনে সামুম অনেক চালাক, সে বুঝবে কিছু একটা হচ্ছে, তাই তুমি যখন ডাকবে সে আসতে হতে দেরি করবে, পরীক্ষা করবে তোমাকে, ভেঙে পড়লে পালাবে, এদিক ওদিক সরলে পালাবে, খুব সাবধান, পালানো যাবে না। হারিস থামেন, বাকি কথাটা তিনি বললেন না, বলার দরকার ছিল না, কারণ আব্দুল আজিজ তা বুঝে গিয়েছেন। সেই রাতে আব্দুল আজিজ তায়েব থেকে বের হলেন। তার মাথায় শুধু রাজিম ইবনে সামুন, আর শেষ চারটা শর্ত: সালেমের হাত, বজ্রপাতে পোড়া কাঠের আগুন, জাফরান আর গোলাপ চলার মৃত সমুদ্রের লবণ, এবং সবশেষে নিজে সেই জমিনে একা দাঁড়িয়ে সেই নাম ডাকা। তা আসলে কারোর পক্ষে চিন্তা করা অনেক বেশি কঠিন। গাড়ি চালাচ্ছেন তিনি, জানালা বন্ধ, তবুও ঠান্ডা অনুভব হচ্ছে তার। রাস্তা শেষ হচ্ছে না, আর পেছনে মনে হচ্ছে কেউ। কেন জানি মনে হচ্ছে পেছনের দিকে যদি তিনি তাকান তাহলে তিনি কাউকে না কাউকে দেখবেন। গাড়ি চলছে ঠিকই, তায়েফের পাহাড় থেকে নামছে রাস্তা, দুপাশে পাথর, উপরে আকাশে কোনো তারা নেই, তখন মেঘও নেই, শুধু কালো, অন্ধকার কালো, এমন কালো যেন আকাশ নিজেই সরে গেছে, শুধু শূন্যতা বাকি। হেডলাইটের আলো সামনে রাস্তা ধরে রেখেছে, কিন্তু সেই আলো যেন আজ দুর্বল, যেন কিছু একটা সেই আলো টেনে ধরেছে। আব্দুল আজিজ গাড়ি চালাচ্ছেন, হাত স্টিয়ারিং এ শক্ত করে ধরা, এত শক্ত যে আঙুলের কাঠ সাদা হয়ে গেছে। টায়ার থেকে বের হয়েছেন 20 মিনিটের মতো, রাস্তা ফাঁকা, এই রাস্তায় পথে কেউ নেই, থাকার কথাও না। তবুও আব্দুল আজিজের মনে বারবার এমন একটা ভাব উকি দিচ্ছিল, মনে হচ্ছে কেউ আছে তার পেছনে, গাড়ির পেছনে, গাড়ির ভেতরে, পেছনের সিটে, কেউ হয়তো পাশে বসে রয়েছে নিঃশব্দে, শ্বাস নিচ্ছে না, নড়ছে না, শুধু বসে আছে এবং তাকিয়ে আছে ঘাড়ের দিকে, এমন অনুভূতি হচ্ছে তার। রিয়ার ভিউ মিরর সামনে আব্দুল আজিজ তাকাননি, তাকাতে পারছেন না ভয়ের কারণে, কারণ বুকের ভেতরে একটা কথা বেজে যাচ্ছে, শুধু তাকালে কিছু একটা তিনি দেখবেন এটাই, এবং সেটা দেখার পর হয়তো আর স্বাভাবিক থাকা যাবে না। মনোযোগ দিলেন রাস্তার দিকে, কিন্তু ঘাড়ের পেছনে অনুভব হচ্ছে কেউ ঘাড়ের পেছনে এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, এরকম অনুভব। গাড়ির জানালা বন্ধ, তবুও সেই ঠান্ডা। স্মৃতির কথা বলি, হঠাৎ জোর করে গাড়ির ভেতর থেকে কেউ ঠেলে দিল 15 বছর আগে সেই রাতে। সেই বছর আব্দুল আজিজের সব শেষ হয়ে যাচ্ছিল, ব্যবসা ডুবেছিল, মানে মরুভূমিতে মানুষ মরে, একটু একটু করে পানি শেষ হয়, এটা হয় সেটা হয়, শক্তি শেষ হয় একদম সবার শেষে, তারপরে মানুষের অবস্থা হয় বালির সাথে মিশে যাওয়াটা, তার অবস্থাই একই রকম। ঋণ ছিল অনেক, যাদের কাছ থেকে নেওয়া তারা তাড়া দিচ্ছিল অনেক, বাড়িতে লোক আসছিল, উনি কেউ আসেন, স্ত্রী চলে গিয়েছিল, সন্তান ছিল না বাড়িতে কেউ, তিনি একা বাড়িতে। সে রাতে আব্দুল আজিজ বসেছিলেন ঘরে একা, অন্ধকারে, আলো পর্যন্ত জ্বালাননি, কারণ আলো জ্বালানোর মানেই হয় না, আলোতে যা দেখা যায় অন্ধকারেও তাই দেখা যায়, ঘর তো শূন্য। তখন তার এই হারিসের কথা মনে পড়েছিল, কে বলেছিল হারিসের কথা সেটা তার এখন মনে নেই, কোথায় শুনেছিল সেটাও বলে নেই, শুধু মনে আছে একটা নাম, তাইফে একজন লোক আছে যে সাহায্য করতে পারে, যার কাছে যাওয়া যায় যখন আর কোনো পথ থাকে না। আব্দুল আজিজ সেই রাতেই গাড়ি নিয়েছিল তাইফের দিকে। হারিসের ঘরে সে প্রথমবার ঢুকেছিল আব্দুল আজিজ, তখনও সেই আগরবাতির গন্ধ ছিল, সেই একটা প্রদীপ, সেই অন্ধকার। হারিস তাকে দেখে অবাক হয়নি, যেন জানত সে আসবে। সে বলেছিল, কি চাই? আব্দুল আজিজ বললেন, যা হারিয়েছি আমি তা সব ফেরত চাই, ব্যবসা, সম্পদ, জীবন, সবাইকে আমি ফেরত চাই। হারিস বলেছিলেন, একা আমি এনে দিতে পারবো না, আর এটা আমার দ্বারা সম্ভব না। আব্দুল আজিজ বলেছিল, অন্য কারোর মাধ্যমে সাহায্য করে দিন। তখন হারিস বলেছিল, এটা ঠিক, অন্য আরেকজনের সাহায্য লাগবে। আব্দুল আজিজ বলেছিল, কার? হারিস বলেছিল যে দিতে পারে। সেই রাতে হারিস ডেকেছিল, কাকে ডেকেছিল জানেন? আব্দুল আজিজ তো দেখেননি, দেখতে পারেননি, চোখ তো তার বন্ধ রাখা ছিল, কিন্তু সে অনুভব করেছে ঘরের তাপমাত্রা বদলে গিয়েছিল, ঠান্ডা নামেনি, বরং পুরো ঘর উত্তাপে, শুষ্ক গরমে, মরুভূমি দুপুরের মতো অবস্থা হয়ে গিয়েছিল। মরুভূমির গরম কিন্তু চামড়া শুকিয়ে যাওয়া গরম, স্বচ্ছতা নয়, একটা গন্ধ এসেছিল, পোড়া বালির গন্ধ, অনেক পুরনো সেই গন্ধ। তারপর কথা হয়েছিল, তার কণ্ঠস্বরটা যেন মাটির নিচ থেকে এসছে, ভারী, গভীর। বুকের ভেতরে সেই কণ্ঠস্বরটা একটা অনুভূতি দিচ্ছিল তখন, এক ধরনের কম্পন। সে কণ্ঠস্বর বলেছিল, কি চাই তোর? আব্দুল আজিজ বলেছিলেন, ব্যবসা ফিরিয়ে দিন, সম্পদ ফিরিয়ে দিন, পরিবারকে ফিরিয়ে দিন। কণ্ঠস্বর বলেছিল, দেওয়া যাবে। তারপর সে বলেছিল, বিনিময় কি দিবে? আব্দুল আজিজ তখন বলেছিল, যা চান আপনি তাই। হারিস সেই মুহূর্তে নড়েছিল। আব্দুল আজিজ চোখ বন্ধ রেখেও বুঝেছিল হারিস কিছু একটা করছে, বোঝানোর চেষ্টা করছে। পরে বুঝেছিল হারিস তাকে না বোঝানোর চেষ্টা করেছিল, যাতে সে রাজি না হয়। সে থামতে চেয়েছিল, থামাতে চেয়েছিল, কিন্তু আব্দুল আজিজ তা বুঝতে পারেননি। সেই মুহূর্তে থামার মতো অবস্থা ছিল না তার। ডুবন্ত মানুষ যে কোনো কিছু ধরে, খড়কুটাও ধরে, সেও ধরেছিল। কণ্ঠস্বর বলেছিল, বিনিময় পরে নির্ধারিত হবে, আগে চুক্তি করো। আব্দুল আজিজ বলল, চুকলাম, করলাম আমি চুক্তি। তখন হারিস শেষবারের মতো চেষ্টা করেছিল তাকে থামাতে, হাত দিয়ে স্পর্শ করেছিল আব্দুল আজিজের কাঁধ, চাপ দিয়েছিল বোঝানোর জন্য, না থামো, এখনো সময় আছে, এই অর্থে। কিন্তু আব্দুল আজিজ সেই স্পর্শ সরিয়ে দিয়েছিল এবং বলে দিয়েছিল, চুক্তি হলো, চুক্তি হলো, চুক্তি হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ঘরে একটা শব্দ হয়েছিল পরে, ভারী শব্দ, যেন বহুদূর একটা বজ্রপাত হয়েছে এবং সেটা শক্তভাবে বসে ধাক্কা মেরেছে, কিন্তু আকাশে না, মাটির নিচ থেকে। তারপর সব একদম ঠান্ডা হয়ে গেল। সেই রাতের পর থেকে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, দ্রুত, অস্বাভাবিকভাবে দ্রুত। পাওনাদাররা হঠাৎ সময় দিতে শুরু করলো, একটা ব্যবসার সুযোগ এলো, টাকা এলো, তারপর আরো টাকা, তারপর জমি, তারপর উঠ, তারপর সব। গত কয়েক বছরের মধ্যে আব্দুল আজিজ ইবনে মুর্শিদ একজন পরিচিত মানুষ হয়ে গেল এই অঞ্চলে, যে অঞ্চলে তার বসবাস। সম্পদ, সম্মান, স্ত্রীও ফিরে এলো, তারপরে সন্তান। সন্তান হওয়ার পর একদিন হারিস লোক পাঠিয়েছিল, আসতে বলেছিল তাকে। আব্দুল আজিজ গিয়েছিল, সেই একই ঘর, সেই একই প্রদীপ। হারিস বলেছিল, সেদিন তোমাকে থামাতে চেয়েছিলাম, থামোনি তুমি। আব্দুল আজিজ বলল, সেটা তো আমি জানি। হারিস বলেছিল, বিনিময় কিন্তু সে এখন নির্ধারিত করেছে। আব্দুল আজিজ বলল, কি বিনিময় তিনি নির্ধারণ করেছেন? হারিস বলল, তোমার ছেলে। আব্দুল আজিজ উঠে দাঁড়ালেন, একদম নিস্তব্ধতা চারপাশে, এবং সে বলে, এটা তো সম্ভব না। হারিস বলেছিল, তুমি বলেছিলে যা চাও সে তোমাকে তাই দিয়েছে। আব্দুল আজিজ বলল, তখন সন্তান তো ছিল না, এখন আছে, এটা কিভাবে দেয় কেউ? হারিস অনেকক্ষণ চুপ থেকেছিল। সে বলেছিল, তাহলে চুক্তি পূর্ণ হবে না। আব্দুল আজিজ বলেছিল, না সেটাই। হারিস বলেছিল, সে কিন্তু ছেড়ে দেবে না। আব্দুল আজিজ বলেছিল, আমিও দেখব সে কি করে, আমি আমার সন্তানকে তো কোনো মতে তাকে দিব না, তাকে অন্য বিনিময় খুঁজে নিতে বলুন। তারপর সে বেরিয়ে গিয়েছিল। সেই দিনের পর বছরের পর বছর কেটে গেছে, ছেলে বড় হয়েছে, ব্যবসা চলছে, জীবন চলে। মাঝে মাঝে রাতে মনে হতো কিছু একটা আছে আশেপাশে, দেখা যায় না কিন্তু অনুভব হয়। পাতা দেয়নি সে, বলে থাকার চেষ্টা করেছিল, কিন্তু এরপর সেই ভোরে সে এসেছিল রাখালের কাছে। আব্দুল আজিজ গাড়ি চালাচ্ছেন এখন, তিনি সমতলে, রাস্তা একদম লম্বা, সোজা, দুপাশে মরুভূমি, ঘাড়ের পেছনে সেই ঠান্ডা অনুভূতি এখনো। আব্দুল আজিজ এবার টের পেলেন ঠান্ডাটা যেন বাড়ছে একটু একটু করে, যেন কেউ পেছনে আরো খুব কাছে এসে পড়েছে, আরো অনেক কাছে। এবার একটা গন্ধ এলো, পোড়া বালির গন্ধ। সেই গন্ধ 15 বছর আগে যে গন্ধ পেয়েছিল হারিসের ঘরে চোখ বন্ধ রেখে, এখন সেই গন্ধই গাড়িতে। আব্দুল আজিজ স্টিয়ারিং ছেড়ে দিতে চাইলেন, শরীর বলছে গাড়ি থামাও, শরীর বলছে গাড়ি থামাও, নামো এবং দৌড় দাও। কিন্তু কোথায় দৌড়াবেন তিনি? দুপাশে মরুভূমি, এবং মরুভূমিতে যা আছে তার থেকে দৌড়ে পালানো যায় না। তিনি হাত শক্ত করলেন, গাড়ি চালাতে লাগলেন সামনের দিকে তাকিয়ে, কিন্তু রিয়ার ভিউ মিররকে তিনি ইগনোর করে যাচ্ছেন। তখন গাড়ির রেডিও জ্বলে ওঠে নিজে থেকে। আব্দুল আজিজ রেডিওটা চালাননি। আব্দুল আজিজ সেই রেডিও চালাননি, চালানোর কথা তার মনেও আসেনি, কিন্তু চলল সেই রেডিও। শব্দ বেরোল ঘর ঘর স্ট্যাটিক, যেন অনেক দূরে কোনো স্টেশন ধরার চেষ্টা করা হচ্ছে। তারপর সেই স্ট্যাটিকের ভেতরে কিছু একটা ভেসে এলো, কণ্ঠস্বর, মাত্র দুটান শব্দ, আব্দুল আজিজ। তিনি নিজের নাম শুনলেন রেডিও থেকে, সে অদ্ভুত কণ্ঠে। তিনি গাড়ি থামালেন না, থামাতে পারবেনও না। পাক অ্যাক্সিলারেটরের চাপ দিল আরো, গাড়ি আরো দ্রুত হল, রেডিও পর্যন্ত বন্ধ হয়ে গেল। রেডিও পোড়াবালির গন্ধ চলে গেল, ঘরের পেছনে ঠান্ডা ভাব চলে গেছে, সব স্বাভাবিক লাগলো তার এখন, যেন কোনো কিছু হয়নি। কিন্তু তবুও কিছু একটা হয়েছে। রাজিম ইবনে সামুম জানিয়ে দিয়েছে সে এখনো আছে। গাড়ি চলছে, রাস্তা শেষ হচ্ছে না। আব্দুল আজিজের মাথায় একটাই কথা, হারিস বলেছিল চারটা শর্ত, সালেমের হাত, বজ্রপাতে পোড়া কাঠ এবং সেই গোলাপ জল, জাফরান আর মৃত্যু সমুদ্রের লবণ, এবং অমাবস্যা সেই রাতে সেই জমিনে একা দাঁড়িয়ে সেই নামে ডাকা। আচ্ছা, অমাবস্যা কতদিন পরে, এটাও তো সে জানে না। এই সময়টুকুর ভেতরে কি সে তৈরি হতে পারবে নিজেকে? ঠিক ওই সময় রেডিও থেকে কণ্ঠস্বর বাজল একটা, আব্দুল আজিজ, শুধু নাম। এই নামে এবারে আর কোনো কিছু না, এই নাম শুধুমাত্র সেই জিন তাকে শোনাতে পারে, অন্য কেউ না। সেই রাতে রাকাল সালেম ঘুমাতে পারেনি, তাঁবুর ভেতরে শুয়েছিল সে চোখ বন্ধ, কিন্তু ঘুম আসেনি তার। মাথার ভেতরে সেই ভোরের দৃশ্য ঘটছিল তার, কালো কাপড়, লালচে আলো, মাটির নিচ থেকে আসে সেই কণ্ঠস্বর, এবং তার বাবার নাম দাউদ ইবনে সালেহ। সালেম জানত বাবা হারিয়ে গেছেন মরুভূমিতে, ছোটবেলায় মা গল্প বলত, সেই যে গেছেন আর ফেরেননি, আর কিছু জানায় নি। সালেম জিজ্ঞেসও করেনি বেশি, মরুভূমির মানুষ এইভাবেই জীবনকে দেখে, আসে যায়, থাকে না। কিন্তু আজ জানল কিভাবে গেছে সে। সেই জ্ঞান বুকের ভেতরে পাথরের মতো বসে আছে, শুনছে না। মাঝ রাতের পর তাঁবুর বাইরে একটা শব্দ শোনা গেল, উটের শব্দ। সালেম উঠে বসে, শব্দ উটের, তবে শব্দটা আবার উটেরও না। উটের শব্দ সে চেনে, ঘুমের মধ্যেও সে চেনে, এই শব্দ অন্যরকম। মাটির উপর কিছু একটা টানা হচ্ছে, ভারী, ধীরে ধীরে সেই ভারী বস্তুটাকে টানা হচ্ছে পশ্চিম দিক থেকে, এবং সেই বস্তুটা থেকে সেই শব্দটা আসছে। সালেম বসে রইল, নড়ল না। কিন্তু তখন কিছু একটা হলো তার মাথার ভেতরে, হঠাৎ যেন কেউ ভেতর থেকে একটা দরজা খুলে দিল, এবং সেই দরজা দিয়ে কিছু একটা ঢুকে গেল নিঃশব্দে, ধোঁয়ার মতো। চোখ ভারী হয়ে এল ঘুমের মতো, কিন্তু ঘুম না, শরীর উঠতে চাইল। সালেম উঠতে চায়নি, কিন্তু শরীর উঠে গেল, নিজের ইচ্ছার বাইরে সে উঠে গেল, যেন অন্য কেউ তার শরীরের ভেতরে বসে সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা কদম সে কোথায় কোথায় দিবে। সালেম শুধু দেখছে নিজের শরীরকে বাইরে থেকে দেখার মতো করে। তাঁবুর পর্দা সরল, সালেম বাইরে এলো। মরুভূমিতে গভীর রাত তখন, কিন্তু ভোর হয়ে গিয়েছে, চাঁদ নেই, তারা আছে, কিন্তু সেই আলো কি জমিনে এসে পৌঁছায়, তবে ক্ষীণ, যেন তারাগুলো জ্বলছে, সেই আলো মাটিতে পৌঁছে যাচ্ছে, মাঝখানে কিছু একটা আটকে থাকে, কি আটকে থাকে বোঝা যায় না। সালেম হাঁটছে পশ্চিম দিকে, নিজের ইচ্ছা নয়, তার পা চলছে তার ইচ্ছার বিরুদ্ধে, সে শুধু যাচ্ছে। মাথার ভেতরে সেই ধোঁয়া আরো ঘন হচ্ছে, চিন্তা করতে পারছে না ঠিক মতো, ভয় লাগছে তার, কিন্তু সেই ভয় যেন অনেক দূরে কাছের ওপাশে অনুভব হচ্ছে, কিন্তু কাজ করছে না। 50 গজ হাঁটার পর থামল সেই জায়গা যেখানে ভোরের কালো আকৃতিটা বসেছিল সেই দিন। সেখানে এখন সারেন দেখল মাটিতে একটা বৃত্ত আঁকা, গোল সীমানা, কালো পোড়া রঙের, যেন আগুন দিয়ে আঁকা হয়েছে সেই সীমানা, কিন্তু আগুনে কোনো চিহ্ন নেই, ধোয়ার গন্ধ পর্যন্ত নেই, শুধু গোলকটা রয়েছে বালির উপরে, নিখুঁত, এতটা নিখুঁত যে মানুষের হাতে তা আঁকা সম্ভব না। বৃত্তের ভেতরে চারটা জিনিস রাখা, প্রথমটা একটা কালো পাথর, ছোট্ট কালো পাথর, কিন্তু সেই পাথর থেকে তাপ বেরোচ্ছে, মরুভূমির রাতে এই ঠান্ডায় সেই পাথর গরম, যেন মাটির নিচে আগুন কেউ সেই পাথরে ভরে রেখেছে। দ্বিতীয়টা একটা মৃত পাখি, কাকের মতো, পাখা দুটো ছড়ানো, কিন্তু স্বাভাবিকভাবে মরা পাখির মতো না, পাখাগুলো যেন ইচ্ছে করে এইভাবে রাখা হয়েছে, নির্দিষ্ট কোণে নির্দিষ্ট দিকে, যেন এই ভঙ্গিটার একটা অর্থ আছে। তৃতীয়, মাটির একটা ছোট পাত্র, ভেতরে কিছু একটা আছে, ধোয়া উঠছে, বাতাস নেই তবুও সোজা ধোয়া, এবং সেই ধোয়া উপরে গিয়ে মিলিয়ে যাচ্ছে না, জমাট বেঁধে বৃত্তের উপর একটা স্তর তৈরি করেছে। আর একটা দড়ি, কালো পাকানো দড়ি, সাতটা গিট দেওয়া, সাত, প্রতিটা গিটের মাঝে সমান দূরত্ব, সেই দড়ি বৃত্তের মাঝখানে রাখা, কিন্তু দড়িটা নড়ছে, বাতাস নেই তবুও নড়ছে, যেন জীবন্ত সেই দড়ি। সালেম দাঁড়িয়ে দেখছে সবকিছু, সে পালাতে চাইছে কিন্তু পারছে না। তখন সে জিন এলো, আসেনি, প্রকাশিত হয়েছে সে বৃত্তের মাঝখানে, যেন সবসময় সে ছিল, শুধু তাকে দেখা যাচ্ছিল না। সেই কালো কাপড়, সেই আপাদমস্তক আবরণ, কিন্তু এবার দাঁড়িয়ে বসে নয়, এবং এবার সে লালচে আলো দুটো সরাসরি সালামের দিকে না, নিচের দিকে, বৃত্তের দিকে। প্রথমে সেই গরম পাথরটা সেই চিন তুলল হাত দিয়ে, খালি হাতে, পাথর যে তাপমাত্রায় গরম ছিল মানুষের হাত পুরো যেত সাথে সাথেই, রাজিমের হাত পড়ল না, পাথরটা বৃত্তের উপরে উত্তর কোণে রাখল, তার মুখ দিয়ে কোনো কিছু বের হলো, শব্দ বের হলো, কিন্তু ভাষা, মানুষের কোনো ভাষা মনে হল না, গভীর থেকে আসা শব্দ, যেন পাথর ঘষলে যে শব্দ হয় সেই রকম, কিন্তু সেই শব্দে একটা ছন্দ আছে, একটা কাঠামো। সেই শব্দ বের হওয়ার সাথে সাথে পাথরটা আরো গরম হলো, বালির উপর থেকে ধোয়া উঠতে শুরু করলো, পাথরের চারপাশ থেকে যেন পাথরের নিচে বালি পড়ছে, কিন্তু কোনো আগুন নেই। তারপর মৃত কাকটার কাছে গেল, হাঁটু গেড়ে বসল, মুখ নামাল কাকের কাছে, এবং সেই ভাষাহীন শব্দ আবার বলল সে, কিন্তু এবার আলাদা ছন্দে, খুবই দ্রুত, ছোট ছোট হবে, যেন কাউকে সে ডাকছে। কাকের পাখা নড়ল, সালেম দেখল মৃত পাখির পাখা নড়ল একবার ধীরে ধীরে, তারপর কাকের চোখ খুলল, দুটো চোখ, কিন্তু কাকের চোখ লাল, গাঢ় লাল, যেন চোখের ভেতরে আগুন জ্বলছে। মৃত কাক উঠে বসে, বৃত্তের ভেতরে বসে রইল, নড়ল না, উড়ল না, শুধু সেই লাল চোখ দিয়ে তাকিয়ে রইল উপরের দিকে, আকাশের দিকে, যেন কারোর জন্য অপেক্ষা করছে সে। তারপর পাত্রটা তুলে নিল, ধোয়া উঠছিল, রাজিম সেই পাত্র দুই হাতে ধরল, মাথার উপরে তুলল এবং উপর করল, ভেতর থেকে কিছু পড়ল না, কিন্তু ধোয়া বের হলো আরো বেশি, চারদিকে তা ছড়িয়ে গেল, এবং সেই ধোয়ায় একটা রং এলো, লালচে হালকা, যেন কেউ বাতাসে রক্ত মিশে দিয়েছে মাত্র। সেই লালচে ধোয়া বৃত্তের উপরে জমতে শুরু করল, ঘন হতে লাগল, এবং সেই ঘনত্বের ভেতরে আকৃতি হতে লাগলো, একটা মানুষেরও না, পশুরও না, অন্য কিছু যার নাম কেউ জানে না। সালেম তাকিয়ে দেখছে, পালাতে চাইছে কিন্তু মাটি, মাটিতে তার পা যেন আটকে আছে, শরীরে কোনো নিয়ন্ত্রণ নেই তার। তারপর দড়ি, রাজিম সেই সাত গিটের কালো দড়ি তুলল, দড়িটা হাতে নেওয়ার সাথে সাথে নড়াচড়া বন্ধ করল, আগে জীবন্ত লাগছিল কিন্তু এখন একদম স্থির, মালিকের হাতে পড়া মাত্র সে একদম স্থির। রাজিম প্রথম গিটে আঙুল রাখল এবং বলল, এক ভাষা, আরবি, কিন্তু এমন আরবি যা সালেম আগে শুনলি, শব্দগুলো কিছু চেনা চেনা, কিন্তু ধরনটা অচেনা একদম, যেন সাধারণ ভাষাকে উল্টো করেই বলা হচ্ছে, কিছুটা বোঝা যায় বা বোঝা যায় না। প্রতিটা শব্দের ভেতরে অন্য একটা শব্দ লুকায়িত। প্রথম গিটার আরো শক্ত করলো সে। মাটির নিচ থেকে ভূমিকম্পের মতো একটা কাঁপুনে এলো, যেন মনে হলো দীর্ঘ নিঃশ্বাস। দ্বিতীয় গিটে সে আঙুল রাখলো, আবার সেই উল্টো ভাষা। এবার বাতাস এলো, কোথা থেকে এলো বোঝা গেল না। মরুভূমিতে বাতাস নেই, কিন্তু বৃত্তের চারপাশে বাতাস ঘুরতে শুরু করলো। বৃত্তাকারে বালি উঠছে রীতিমতো, কিন্তু বৃত্তের বাইরে একদম স্থির। সালেম যেখানে দাঁড়িয়ে সেখানে একটা বালির কণাও নড়ল না। তৃতীয় গেট, কিছু একটা হল, যেন চারপাশ আরো বেশি অন্ধকার হয়ে গেছে। সালেম উপরের দিকে তাকালো, আকাশ কালো, সম্পূর্ণ কালো, যেন কোনো তারা নেই কোথাও, এবং সেই কালো আকাশ যেন ধীরে ধীরে নেমে আসছে নিচের দিকে, যেন আকাশ এবং মাটির মাঝে দূরত্ব কমছে। চার নম্বর গেট, মৃত কাক ডাকল একবার, সেই ডাকের শব্দ মরুভূমিতে ছড়িয়ে গেল কিছুটা দূরে, কিন্তু প্রতিধ্বনি হল না, শব্দটা গেল কিন্তু আর ফিরেনি, যেন মরুভূমি সেই শব্দকে গিলিয়েছে। তারপর উঠগুল সব একসাথে, তাঁবুর কাছে বাঁধা উঠগুল একসাথে চিৎকার করে উঠল, সেই আগের আওয়াজ পেটের গভীর থেকে, কিন্তু এবার আরো তীব্র, আরো ভেঙে পড়ার মতো। একটা উট দড়ি ছেড়ে দৌড় দিল, অন্ধকারে সে মিলিয়ে গেল। পঞ্চম গেট, রাজিমের শরীর থেকে কিছুটা বের হতে শুরু করল, ধোয়ার মতো কালো, কিন্তু তা ধোয়া নয়, আরো ঘন, এবং সেই ঘন ধোয়া চারদিকে ছড়াচ্ছে না, সোজা নিচে চলে যাচ্ছে, মাটিতে যে মিশছে, এবং যেখানে মিশছে সে বালি কালো হয়ে যাচ্ছে সেখানে, বৃত্তের বাইরেও। সালেমের দিকে সেই ধোয়াটা ছড়িয়ে গেল, সে কালো বালি সালেমের পায়ের কাছে এসে থামল, ঠিক পায়ের সামনে। সালেম নামালো না তার চোখ, নামাতে পারছেও না, তাকে বাধ্য করা হচ্ছে দেখার জন্য। পায়ের নিচের বালি ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফের মতো ঠান্ডা। ছয় নম্বর গিট, রাজিম ইবনে সামুম এবার সেই লাল চালো আকাশের দিকে তুলে দিল, এবং আকাশে সেই সম্পূর্ণ কালো আকাশে কিছুটা নড়ল মনে হল, আকৃতি কোনো অনেক উপরে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সেটা কালোর চেয়েও কালো, আকাশের কালোর ভেতরে আরো অনেক কালো। সালেম সেই ধোয়াকে এতটাই ঘন হতে দেখল যে তার বাবার কথা মনে নেই, মালিকের কথা মনে নেই, সে যে সেখানে দাঁড়িয়ে আছে তার সেই কথাও মনে নেই, সে শুধু অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। উটগুলো গিয়ে মার, কেউ জানি তাকে বলল, উটগুলোকে যে মার। সাত নম্বর গিট, এবার সেই জিন দড়িটাকে শক্ত করে ধরে, কোনো শব্দ না, নীরবতার ভেতরে সাত নম্বর গিটটা আরো শক্ত হল। সেই নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ সেই নীরবতায় কিছু একটা সম্পূর্ণ হল, এবং সেই সম্পূর্ণ হওয়াটা অনুভব করল সালেম নিজে। মাথার ভেতরে ধোয়া এখন আর ধোয়া নয়, পাথরের মতো জমে গেছে, এবং সে পাথরের ভেতরে একটাই নির্দেশ, বারবার একটানা সেই নির্দেশ, উটগুলোর কাছে যা, উটগুলোকে মার, সবগুলো উটকে মার। সালামের পা কাঁপে, তাবুর দিকে, উটের দিকে, কিন্তু তখন একটা শব্দ হল, বহু দূর থেকে, পূর্ব দিক থেকে, গাড়ির শব্দ, আব্দুর রাজিদের গাড়ির শব্দ। সেই শব্দে রাজিম ইবনে সামুমের মাথা ঘুরল পূর্ব দিকে, এবং সালেমের পা থামল এক মুহূর্তের জন্য। মাথার ভেতরে একটা ফাটল দেখা দিল তার, সেই ফাটলের ভেতর দিয়ে সালেম নিজেকে দেখতে পেল, যেন সে মরুভূমিতে দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতরে, উটের দিকে সে পা বাড়িয়ে, এবং পেছনে সেই বৃত্ত, যেই বৃত্তের ভেতরে কালো আকৃতি, সেই সত্তা দাঁড়ানো। সালেম এবার বুঝতে পারল কি হচ্ছিল তার সাথে। এবার সালেম ধরতে পারে যে সে অন্যের নিয়ন্ত্রণে ছিল। আব্দুল আজিজকে তো জানত না যে সেইখানে কি হচ্ছে, তখন সে স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে সেইখানে এসেছে। যখন সে ওই উটের ডাকগুলো বহু দূর থেকে শুনতে পাচ্ছে, সে একজন মালিক, সে জানে উট কিভাবে ডাকে, সেই ডাকের ভিতরে ভয় রয়েছে কিনা সেটা, সেই সম্পর্কে তার অনেক ধারণা। তখন আব্দুল আজিজ রাখালের নাম চিৎকার করে বলতে বলতে সেদিকে এগোতে শুরু করে। সেগুলো তার সাথে কোনো টর্চ নেয়নি, তার সাথে কোনো কিছু ছিল না। তখন সে এগিয়ে যাচ্ছে, তখন শুধুমাত্র এই ভয় তার ভেতরে যে কোনো বিপদ ঘটে গেল কিনা, তাদের আবার তার রাখালের আবার কোনো বিপদ ঘটে গেল কিনা। কিন্তু যখন সে সেইখানে যে পৌঁছালো, তখন সে সেই গোলকটাকে দেখতে পায় মাটির উপরে, এবং দেখতে পায় সেই জিনকে, সেই জিন যার সাথে তার চুক্তি। ওই জিন যেন তাকে দেখে আরো এক দফা খুশি হল, কিন্তু সেই জিন যা চেয়েছিল তখন তা সে আর করতে পারেনি। আব্দুল আজিজ সেই জিনকে দেখে রীতিমতো পাথর বনে গিয়েছেন, পাথর বনে গিয়েছেন তিনি। আর ওদিকে সেই রাখাল, সে যেন হুট করে নিজের হুশ ফিরে পেতে শুরু করে। সেই সত্তা, সেই জিন আব্দুল আজিজের কাছাকাছি এগিয়ে আসে। তার একমাত্র ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আব্দুল আজিজকে হত্যা করার। কিন্তু হত্যার পূর্বে সে দেখাতে চেয়েছিল আব্দুল আজিজকে বিশ্বাসঘাতকতার পরিণতি কি হতে পারে। আব্দুল আজিজের একদম কাছে সে এসে দাঁড়ায়, এবং সে তখন সবকিছু বদলে দেওয়ার মতো এক অবিশ্বাস্য ঘটনা বলে, যা কেউ কখনো কল্পনাই করেনি, কারো পক্ষে তা কল্পনা করা সম্ভব না। সে আব্দুল আজিজকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে এইখানে এখন খুন করে আমার চুক্তির ওয়াদাটাকে ভঙ্গ করব। কেন জানো? চেয়েছিলাম তোমার সন্তান, কিন্তু তুমি চাইলে না সন্তান দিতে। এখন চুক্তি তো তোমার দিক থেকে তুমি ভঙ্গ করলে, আর আমি যদি তোমার সন্তানকে মেরে ফেলি, বা আমি যদি তোমার সন্তানকে নিয়ে যাই, তাহলে আমার চুক্তি পূরণ হবে। কিন্তু আমি সেই চুক্তি পূরণ করতে চাই না এখন। আমি শুধু তোমাকে এখন এখানে খুন করতে চাই, আর ঠিক এইভাবেই পাথরের মতো তুমি দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমাকে হত্যা করব। ওই সময় রাখাল যে তখন সেই জিনের কবজার ভেতরে রয়েছে, তার মস্তিষ্কে তার বাবার স্মৃতি ঘুরপাক খেতে লাগল। এক মুহূর্তে যেন সে নিজের উপরে নিয়ন্ত্রণ ফিরে পেল। এক মুহূর্তে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরে তার পা, তার শরীর তার বিরুদ্ধে চলাফেরা করলেও সে নিজের নিয়ন্ত্রণ নেয়, এবং সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে ছুটে আসে। তার ছুটে আসার ধরন ছিল অদ্ভুত। সে যখন দৌড় দেওয়ার চেষ্টা করে, তার তো কোমর ভার হয়ে আছে, সে পড়ে যায়। সে তবুও তার মালিক আব্দুল আজিজকে বাঁচাবার জন্য হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। সেটা আবার লক্ষ্য করেছিল সেই জিন, এবং সে যখন লক্ষ্য করে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তার মালিককে বাঁচানোর জন্য, সে তখন সেই রাখালকে তুলে ধরে এবং তার পিঠের উপরে তাকে আছাড় মেরে ফেলে। অর্থাৎ রাখালকে আছাড় মারল তার পিঠের উপরে, প্রচন্ড আঘাতে সে পড়ে গেল। এরপরে শুধু সে তাকিয়ে দেখেছে, এর বাইরে সে কিচ্ছু কাউকে বলতে পারেনি। আর সেই ঘটনা হচ্ছে, সে জিন আব্দুল আজিজকে হত্যা করে। প্রথমে সে তার গলা টিপে ধরে এবং তাকে জমিনে চেপে ধরে, কিন্তু তার পূর্বে, তার গলা ভালো করে চেপে ধরার পূর্বে, সে আব্দুল আজিজকে এক ভয়ঙ্কর কথা বলে। তাইফে সেই ব্যক্তি হারিস, সে এই জিনের গোলাম। এই জিন হারিসকে পালে পুষে, সে বাঘা জিন যে হারিসের সামনে এসেছিল আব্দুল আজিজের সাথে কথা বলার জন্য, সেও এই জিনের গোলাম। তারা ঠিক এইভাবেই মানুষকে তাদের ফাঁদে ফেলে, তাদের বিপদকে হাতিয়ে শুরু করে ঠিক এইভাবে ফাঁদে ফেলে। আর ঠিক এইভাবেই এই সত্তাটা আসে তাদের জীবনে, এবং সে চুক্তি করে, বিনিময়ে সে হত্যাই সব জায়গায় পালন করে গেছে, হত্যা। এবার আব্দুল আজিজ, সে তার সন্তানের জন্য আসেনি, যে চুক্তি করেছে তার চুক্তি এসছে, কারণ সে সজ্ঞানে চুক্তি করেছে, এবং সজ্ঞানে করা চুক্তির মূল্য অনেক। আব্দুল আজিজ তার মৃত্যুর সময়ে তিনি কিন্তু এই হঠকারিতার, এই বীভৎস হঠকারিতাকে কিভাবে সহ্য করেছেন হয়তো তিনিই ভালো জানেন, কারণ তিনি তার বেঁচে নেই। সে জিন তাকে বলেছিল, হারিস তোকে যা বলেছে তোর মনে হয় সেটা সত্য? সব আমার সেখানে বলি, আমি ছিলাম গাড়ির পেছনে, আমি চেয়েছিলাম তোকে ফেলে দিতে, কিন্তু পর মুহূর্তে আমি বুঝতে পারলাম যে তুই এখানেই আসবি, কারণ আমি তো হারিসকে শিখিয়ে দিয়েছিলাম সেই চার শর্ত, বলে দিয়েছিলাম যে রাখালকেও লাগবে। ব্যাস আমি এখন এইখানে। এই কথা বলার পরে সে আব্দুল আজিজের গলা চেপে ধরে এবং আব্দুল আজিজকে সেইখানে সে হত্যা করে গলা চেপে। ওই রাখাল তাকিয়ে দেখা ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না, এবং সেই দিন যখন চলে যায় তখনও সেই রাখাল সেখান থেকে মুক্ত হতে পারেনি। সে হাফ প্যারালাইজড হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সেই জিন এক অসাধারণ কাজ করে, তার নিজের পাপ, তার নিজের পাপকে সে ঢাকার আরেকটা ব্যবস্থা করে এবং ওই রাখালকেও কোন এক অদ্ভুত কারণে সে বাঁচিয়ে দেয়। হয়তো তার অন্য কোন ইন্টেনশন ছিল। সে যাওয়ার পূর্বে ওই রাখালকে তার পিঠে এত বেশি কেহের করে, কেহের অর্থাৎ চাবুক দিয়ে আঘাত করে, যে আঘাতের দাগ তার পিঠে রয়ে যায় এবং সেই চাবুক সেই আব্দুল আজিজের হাতে দিয়ে এমন ভাবে চাবুকের আঘাটাকে আব্দুল আজিজের গলায় সে পেঁচিয়ে দেয় যা প্রমাণ করবে এইভাবে যে রাখালকে আব্দুল আজিজ পেটাচ্ছিল, কারণ রাখাল উটকে বাইরে ছেড়ে দিয়েছিল রাতের বেলা, এবং সেই চাবুক ঘুরে গিয়ে তার গলায় চেপে বসে। রাখাল আহত এবং সে মাটিতে পড়ে গেছে, সে আর কিছুই করতে পারছে না, তার কোমরের নিচে অবশ। এদিকে সেই চাবুক তার গলায় পেঁচিয়ে গিয়ে তার শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে। সে যেই আসবে সেই তো দেখবে, এখন সেই তো দেখবে যে এইখানে লাশটা গলায় তার চাবুক পেছনে। কিন্তু মানুষজন জানবে কিভাবে? সেই ব্যবস্থাও সে জিন করে। সে ওই গাড়ির হর্ন যাতে বাঁচতেই থাকে সেই ব্যবস্থা সে করে দেয়। একটা কোনো কিছু চেপে দেয় সেইখানে, এবার গাড়ির হর্ন বাঁচতেই আছে। সে গাড়ির হর্ন শুনে পাশ দিয়ে যাওয়া সকালে অন্য আরো কয়েক গাড়ির লোক থামে এবং যখন দেখতে পায় গাড়িটা এমন একটা জায়গায় রয়েছে, মরুভূমির পাশে, গাড়িতে কেউ নেই, দূরে দেখা যায় যে একটা উটের তাঁবু রয়েছে, সেখানে সে যায় এবং তারা যে দেখতে পায়, এই তীব্র রোদের মধ্যে আব্দুল আজিজের মরদেহ এবং সেই রাখালের ওইভাবে পড়ে থাকা শরীর, যার অবস্থা প্রায় নাই নাই হয়ে যাওয়ার মতো। পরবর্তীতে মানুষজন ঠিক ওইটাই জানে যা হচ্ছে মিথ্যা, চাবুকের আঘাত, চাবুক পেঁচিয়ে যাওয়া এবং দুর্ভাগ্যজনকভাবে তার হত্যা, তার মৃত্যু, হত্যা নয় মৃত্যু। এখন যদি সেই কথা রাখাল যদি কারো কাছে স্বীকার করে, তাহলে তার মৃত্যুদণ্ড কেউ ঠেকাতে পারবে না, কারণ কেউ বলবে না জিনেই কাজ করেছে।